exclusively on FusionBD.com.
FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
শুনছেন রেডিও ফুটবল এফএম, আমি রাতের লাচ্ছি সাহেব এবং ঘড়িতে সময় রাত 11:59। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সবসময় ভালোর দলেই আছেন এবং আজকে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন, উপভোগ করবেন আজকের ভূত এফএম। এবং আজকের ভূত এফএমের বিষয়বস্তু আছে এবং আজকের ভূত এফএম স্পেশাল একটা বিষয় নিয়ে আমরা করব, সেটা আমি একটু পরে জানিয়ে দিচ্ছি। আগে জানাই যে কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদের লিখতে চান, আমাদের লিখবেন ভূত এফএম@রেডিওফুটি.fm এর অ্যাড্রেসে এবং সেখানে গিয়ে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার জীবনের সেরা ঘটনাটি লিখে পাঠাবেন। এবং আপনি যদি আপনি শুরুতেই উল্লেখ করবেন যে আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন, লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এবং আমরা চাই আপনারাও বেশি বেশি করে ঘটনা পাঠান এবং বেশি বেশি করে আপনাদের জীবনের ঘটনাগুলো শেয়ার করুন আমাদের সাথে। আপনার কাছে কোনো ঘটনা না থাকলেও আপনার পরিবারের সাথে নিশ্চয়ই কোনো ঘটনা আছে, আপনার পরিচিতদের সাথে নিশ্চয়ই কোনো ঘটনা আছে, সেই ঘটনাগুলো লিখে পাঠান। এবং আপনার পরিচিত যারা আছেন বা পরিবারের যারা আছেন তাদেরকেও আপনি উৎসাহিত করুন ভূতেফ্রামের সাথে তাদের ঘটনাগুলো শেয়ার করার জন্য। এবং আশা করছি যে আপনারা যেভাবে আমাদেরকে এতদিন ধরে আমাদের পাশে আছেন, ইনশাআল্লাহ মানে ইন ফিউচার আপনারা আমাদের সাথে থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে দুটি, www.facebook.com/radio.futi and www.facebook.com/futfm.rasel। এই দুটো অ্যাড্রেসে গিয়ে আপনি আজকে দেখতে পারেন আমাদের যে পোস্ট, সেই পোস্ট চেক করতে পারেন এবং সেখানে আপনি কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন, শেয়ার দিতে পারেন এবং আরও বেশি মানুষের কাছে আপনি জানাতে পারেন আমাদের সম্পর্কে। এবং একই সাথে আপনি টুইটারে ভিজিট করতে পারেন এবং চলে যেতে পারেন RASEL_bhootfm@RUSSEL_bhootfm এবং এইখানে আপনি ভিজিট করে আপনি আজকে জানাতে পারেন আপনার সমস্যাগুলো। কেন বলছি সমস্যাগুলো, শুধু সমস্যাই না, আপনার যে কোনো বিষয়ে আপনি জানাতে পারেন। তবে এইখানে আজকে আমাদের ছবিতে যাদেরকে দেখছেন তাদের মধ্যে একজন উপস্থিত নেই, তিনি হচ্ছেন হাফিজ মাইনুদ্দিন ভাই এবং তিনি আমাদের স্টুডিওতে অলরেডি আমাদের স্টুডিওতে আছেন। এবং আমরা চিন্তা করেছি আজকের এই এপিসোডটি করবো ড্রিম নিয়ে। এবং আমি যখন তার সাথে কথা বলছিলাম হঠাৎ করেই আউট অফ নো ওয়্যার আমি আলোচনাটা শুরু করেছি এবং আলোচনা শুরু করার পরে তারপরে আমি জানতাম যে এই উইকে আমি কোনো ঘটনা সিলেক্ট করিনি যেটা পড়ার মতো। আমি কয়েকদিন আগে টুইটারে লিখেছিলাম, একটা টুইট করেছিলাম, আপনারা দেখেছেন নিশ্চয়ই, যে আমি চাই যে এই সপ্তাহে বা এই শুক্রবার এক দারুণ ঘটনা যেটা আমি পড়ে শোনাবো। হঠাৎ করেই খেয়াল করলাম যে না, একটা ঘটনা আমি সিলেক্ট করেছি এবং সেই ঘটনাটি আমার কাছে আছে এবং সেটিও ড্রিম নিয়ে। এটা কিন্তু আমার মানুষদের সাথে কথা বলার পরে ঘটেছে, তো এটা খুব মেরেকল কিছু না বা এটা খুব অস্বাভাবিক কিছু না। আমি হয়তো এই ঘটনাটা সিলেক্ট করেছিলাম এবং তারপরে ভুলে গেছি, তো একটা ঘটনাই সিলেক্টেড হয়েছে এবারে এই সপ্তাহে। তো আমি আরও ভালো ঘটনা চাই এবং আপনাদের মধ্যে প্রচণ্ড রকমের শক্তি আছে এবং আপনারা প্রচণ্ড রকমের স্কিল লেখালেখিতে এবং আপনারা চমৎকার ঘটনা লিখতে পারেন, জানাতে পারেন সবসময়। এর আগেও আপনারা পাঠিয়ে একদম লাস্ট উইকে যে ঘটনাটা পাঠিয়েছিলেন আপনারা, লাস্ট উইকে যে ঘটনাটা আমরা পড়লাম সেই ঘটনাটিও আপনাদের অনেকের কাছে ভালো লেগেছে। তো আমি চাই যে এই ঘটনাগুলো এরকম চলতে থাকুক এবং আশা করছি যে আপনারা সেটা করবেনও ইন ফিউচার। তো আপনারা ড্রিম রিলেটেড যে কোনো কোয়েশ্চেন যদি আমাদের করতে চান তাহলে আপনারা করতে পারেন এবং ফেসবুক, টুইটার যেখানে খুশি আপনারা করতে পারেন এবং আমরা চেষ্টা করবো সেই প্রশ্নগুলো উত্তর দেওয়া। হয় কি যে একটা শো করতে করতে সেইখানে হয়তো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করাটা একটু ডিফিকাল্ট হয়, সুতরাং যাদের এই সমস্যা আছে তারা তাদেরকে একটু সুযোগ দেবেন এবং তারা যেন তাদের প্রশ্নগুলো করতে পারেন। আমরা ড্রিম দেখে স্বপ্নে আমরা মাঝে মাঝে ভয় পাই, মাঝে মাঝে আমরা স্বপ্নে অনেকের সাথে অনেক কথা বলি, কেঁদে উঠি, অনেক কিছুই করি, তাই না? সুতরাং আমরা ড্রিম নিয়ে আজকের এই আলোচনাটা চালিয়ে যাবো এবং সেই সাথে আমরা আজকে যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আপনাদের শোনাবো। আমাদের যে সমস্ত অতিথি আছেন তারাও সেই সমস্ত ঘটনা পড়ে শোনাবেন এবং আপনাদেরকে বলে বলবেন, এবং আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা নিয়ে আমি পরে কথা বলবো। আপাতত ড্রিম নিয়ে চলুক কিছুক্ষণ, তারপরে সেই প্রসঙ্গে আসবো। তো আজকের এই এপিসোডটি একটু অন্যরকম হচ্ছে এবং একটু মানে অন্যের সমস্যা শুনতে শুনতে অনেকের সমস্যা বেরিয়ে আসে। কিছু কিছু মানুষ আছেন যারা কমেন্ট করেন না কিন্তু শোনেন পুরোটা, এবং অন্যের সমস্যা সমাধানের মাধ্যমে তিনি হয়তো তার সমাধানটা পেয়ে যান। তো সেরকমই একটা ব্যাপার হয়তো আছে ঘটবে, আমি খুবই এক্সাইটেড। দেখা যাক কী হয়, আপনারা কী ধরনের কোয়েশ্চেন করেন এবং সেগুলো নিয়ে আপনারাও, আপনাদের মধ্যেও যারা আছেন অনেকে আমার চাইতে অনেক ভালো জানেন, আমি তেমন কিছু জানি না, তো তারা হয়তো উত্তর দিতে পারবেন। তো আমি চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়, এবং এই প্রথম ঘটনাটি একটি ইমেইল, এবং আমি যেটা বলছিলাম যে সেই ইমেইলটা আমি আপনাদের পড়ে শোনাতে চাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি ভূত এফএমের নতুন লিসেনার। গত সপ্তাহে আমি একটা ইমেইল করি কিন্তু ইমেইলের অ্যাড্রেস ভুল হওয়ায় আমার সাথে ঘটে যাওয়া যে ঘটনা সেগুলো আপনাদের কাছে পৌঁছতে পারেনি। কিন্তু আশ্চর্যজনক ঘটনা, ঠিক যে টাইপ ঘটনা আমি শেয়ার করতে চাচ্ছিলাম আপনাদের পড়া প্রথম ইমেইলটা একদম এক। আমি হতভম্ব হয়ে গেলাম কারণ আমি এত সুন্দর করে বিষয়টা বর্ণনা করিনি, অসাধারণ তার লেখা। এবং ভূত এফএমের এসব কোনোদিনও আমার বিশ্বাস ছিল না, আমি মনোবিজ্ঞানের ছাত্রী ছিলাম তাই বিশ্বাসটা একটু কম করতাম। আমার বাসা উত্তরা, বাড়িটি যখন তৈরি করা হয় তখন তার নিচ থেকে মানুষের হাড় গোড় পাওয়া যায়। আমার স্বপ্নগুলো যে সত্যি হয় এটা আমি খেয়াল করি 2012 থেকে 13 দিকটায়, তার আগে আমি কখনো আসলে খেয়াল করিনি। এবার কয়েকটা ঘটনা শেয়ার করি। আমি একবার স্বপ্নে দেখলাম আমার বাসার সামনে এক মহিলা আত্মহত্যা করছে। সকালে ঘুম থেকে জেগে প্রথম নিউজটা পাই আমি, আমাদের সামনের বাড়িতে এক ভদ্র মহিলা গাছে ঝুলে আত্মহত্যা করেছেন। পরের বছর ঠিক একই দিনে, ঠিক একই দিনে নয়, আমি দিনটা মার্ক করে রেখেছি, দুটি ঘটনাই বিশ্ব ইজতেমার দিনে ঘটেছিল। আমি স্বপ্নে দেখলাম আমার এলাকায় কেউ খুন হচ্ছে। সকালে উঠেই শুনলাম একজনকে সেই মাঝরাতেই খুন করা হয়। আবার একটাতে স্বপ্ন দেখলাম কেউ রেল লাইনে আত্মহত্যা করছে। সকালে ঘুম থেকে উঠেই শুনলাম এক ছেলে আমাদের বাড়ির পাশের রেল লাইনে আত্মহত্যা করেছে। এমনকি আমার মায়ের অসুখ, কি অসুখ উনি ভুগবেন সেটাও আমি 3 মাস আগেই স্বপ্নে দেখে ফেলেছিলাম। এভাবে একের পর এক মানুষের আত্মহত্যা, মরে যাচ্ছেন নিজের ফ্যামিলি বা আত্মীয়দের ক্ষতি হচ্ছে দেখতে দেখতে। একটা টাইমে আমি ডিপ্রেশন ও পাশাপাশি ইনসমনিয়াতে ভুগতে শুরু করি। আমার কাছে এর কোনো সমাধান নেই। আমার একটা ডায়েরি রাখলাম, এবার তাতে ঘটনাগুলোর তারিখ এবং টাইম দিয়ে নোট করে রাখতাম যদি কারো উপকার করা যায়। যাদের সাথে পরিচয় ছিল তাদের আগে সাবধান করে দিলেও অপরিচিতদের আর পারা সম্ভব হয়নি। এভাবে অনেকের সাথে বিষয়টা শেয়ার করা হয়ে যায় আর আস্তে আস্তে বিষয়টা আমার কন্ট্রোলের বাইরে চলে যায়। মাঝে বেশ কিছুদিন আমার সমস্যাটা ছিল না। আরো কিছু ঘটনা শেয়ার করি। আমি যেহেতু ইনসমনিয়াতে ভুগি সেহেতু সারা রাত জেগে থাকা হয়, বই, সিনেমা, নাটক এ নিয়ে, এসব নিয়েই টাইম কাটাই। তখন প্রায় প্রত্যেক দিন আমার চুলের নিচের দিকে কেউ গিট দিয়ে যেত। আমি প্রথমে পাত্তা দিই কিন্তু পরে অসম্ভব ভয় পেয়ে যাই যখন ঘটনাটি টানা কয়েক মাস আমার সাথে হয়। এছাড়াও মাঝরাতে জোরে জোরে দরজা ধাক্কা দেয়া, বাসার অন্যান্য মানুষের গলায় ডাক, গলার ডাক এবং ডেকে রুম থেকে বের হয়ে করে নেয়ার মতো অনেক ঘটনা বেশ অনেকবার হয়েছে। আমার ছোট ভাই মাঝরাতে ছোট এক বাচ্চাকে তার পড়ার টেবিলের নিচে দেখতে পাই। ওর কাছে ওই বাচ্চার বর্ণনা শুনে আমি অবাক হয়ে যাই, ঠিক এমনি একটা 3 বছর বয়সী বাচ্চাকে প্রায় স্বপ্নে দেখি। আমার কাছে কিছু একটা চায়, সরাসরি দৌড়ে বেরোয় আর জিনিসটা খুঁজে বেড়ায়, দৌড়ে বেড়ায় আর জিনিসটা খুঁজে বেড়ায়। এই এক স্বপ্ন আমি প্রায় দেখি, তার ব্যবহারের কিছু একটা জিনিস কি তাহলে আমার কাছে আছে। আমি অনেক খুঁজেছি, কারণ জিনিসটা একটা লকেট। তাই আপনার সেই ইমেইলের ঘটনাটি শুনে আমি খুবই ভয় পাই। আমাদের বাসার রাধুনী মেয়েটা টুকটুকে লাল নাচের পোশাক পরা, পুরো শরীরে গহনা পরে এক মেয়েকে দৌড়ে আমার রুমের দরজা থেকে আমার ভাইয়ের রুমের দরজা পর্যন্ত জেলে দেখেছে। এছাড়াও বিভৎস চেহারার এক মহিলাকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছে। এরকম আরো অনেক ঘটনা এই বাড়িতে হতো। এখন খুজুর দিয়ে বাড়ি বন্ধ করা আছে, কিন্তু আমার স্বপ্ন আমার পিছু ছাড়েনি। এবার এটা শুরু হয় হ্যালুসিনেশনের মতো। এটা শুরু হয় 2017 সালের ফেব্রুয়ারি থেকে। পুরোটা বছর আমার হ্যালুসিনেশনে আমি যতজন মানুষকে দেখেছি, সকলের সাথে আমার মিট হচ্ছে যাদের আমি কখনোই চিনতাম না। যতগুলো ঘটনা আমি দেখেছিলাম সব 2018-19 ভেতর আমার সাথে ঘটেছে। এমন অনেক প্লেস আমি দেখেছি, এমন অনেক ঘটনা ঘটেছে ওই কত কয়েক বছরে আমি দেখেছিলাম। এখনো কিন্তু বিষয়টা আমার কন্ট্রোলে আনতে পেরেছি। আগে ভয় পেতাম, এখন ভয় পাই না। কিন্তু সমস্যা রয়েই গেছে। আমার ঘটনাগুলো যদি ভালো লাগে প্লিজ ইমেলটা পড়বেন, যেহেতু আমি নাম প্রকাশে অনিচ্ছুক, সেহেতু আমার মানে নামটা তিনি নিষেধ করেছেন পড়তে, এবং তারপরে তিনি তার ঘটনা শেষ করেছেন। তো এটাই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি শুনে আপনাদের মনে ভয় লেগেছে কিনা জানি না, তবে অনেক প্রশ্ন জেগেছে হয়তো। আমরা কথা বলি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথে, এবং এইগুলো নিয়ে এক একজনের এক এক রকমের মত, এবং এক একজন এক একভাবে ব্যাখ্যা দেন, তিনি তার মতো করে ব্যাখ্যা দেবেন। আমার কাছে অবশ্য কোনো ব্যাখ্যা নেই, আমি এই সমস্ত ব্যাপারে খুবই কম জানি এবং জানিই না বলতে গেলে। তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম আজকে শোয়ের আগে, এবং এখনও কিছু বিষয়ে কথা বলবো। এই যে আপনি হাফেজ মাইনুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম, আশা করছি আপনি ভালো আছেন। এবং আমি আপনাকে জিজ্ঞেস করবো, এই যে ইমেইলটা আমি পড়লাম, এই ইমেইলের ব্যাপারটা কি আপনার কাছে পরিচিত মনে হয়েছে? এই সমস্ত সমস্যা কি হয় মানুষের মধ্যে?
জি, এরকম মানুষ অনেকগুলো সমস্যাতে পড়ে থাকে।
জি,
মানুষের চিন্তা শক্তি বা মানুষ যখন কোনো দুশ্চিন্তা থাকে, টেনশন থাকে,
জি,
এরকম মানুষগুলো ঘুমানোর সময় কিছু স্বপ্ন দেখে থাকে এবং সেটা বাস্তবায়ন হয়ে যায়।
জি,
এবং স্বপ্ন এরকম একটাও হয় যা বাস্তব হয়, যেটাতে তার কোনো বিপদ আসবে আগামীকাল অথবা দুদিন পর, তার কিছু সমস্যা আসবে তার, তখন এই ঘুমের মধ্যে উনি দেখতে পাবে কিছু অচেনা মানুষ বা চেনা মানুষই তার কাছে আসবে। এতে তাদের মুখ মলিন থাকবে, রাগান্বিত থাকবে, নারাজ থাকবে, অসন্তুষ্ট। তখন এই মৃত ব্যক্তি হোক বা এরকম অশুভ সংবাদ কিছু আসে, এই সংবাদগুলো স্বপ্নের মাধ্যমে দেখার পরে তার কাছে দুটা দিন পরে হোক বা এক কিছুদিন পরে হোক, তার এই স্বপ্নটা সত্য বাস্তব যে তার দুঃসংবাদ বই আসতেছে। এবং এমনও কিছু স্বপ্ন হয় যেটা আমাদের জন্য মঙ্গলময় হয়ে আসবে। তখন সে দেখবে যে হয়তো মৃত ব্যক্তি আপন হোক বা অচেনা মানুষই হোক, হাসি মুখ নিয়ে আসবে, তার ঘরের কাছে মাথার কাছে দাঁড়াবে, তাকে কিছু দেওয়া হবে। তা আসলে এটা বাস্তব রূপে ধারণ হয় যে তার কিছু সুসংবাদ আসতেছে, এমন স্বপ্ন বাস্তবায়ন হয়।
আচ্ছা, আমরা পরিচিত মানুষকে, আত্মীয় স্বজনকে অনেকে স্বপ্নে দেখেন যারা মৃত, তাদেরকে কেন স্বপ্নে দেখেন বলে আপনার মনে হয়?
হ্যাঁ, যে সমস্ত কাছের মানুষগুলোকে স্বপ্নের মধ্যে দেখানো হয় আসে, হয়তো আপনি তাদেরকে ভুলে গেছেন বা মনে আসতেছে না, কিন্তু যিনি আপনাকে মনে করতেছেন, আপনাকে প্রচুর ভালোবাসত বা আপনাকে খুব প্রিয় আপনাকে সে কাছের মানুষ মনে করত, সেখান থেকেই এখনো পর্যন্ত আপনাকে কাছের মানুষ বা ভালোবাসা মানুষ বলেই সে আপনার কাছে স্বপ্নের যুগে দেখা দিতে সে চলে আসতে আপনাকে দেখার জন্য।
আচ্ছা,
এটাও স্বপ্নে এরকম হয়।
এটাও স্বপ্নে এরকম হয়। এবং আমরা এই যে স্বপ্নে আমরা মাঝে মাঝে অনেকে বলেন যে অনেক ধরনের নির্দেশ পান। হ্যাঁ, তো এটা কতটা যুক্তি নির্ভর?
বিশেষ স্বপ্নের মাধ্যমে কাউকে কিছু উপদেশ নির্দেশ দেওয়া হয়, আমি এর আগে আপনাদেরকে বলছিলাম যে একটি আতসী রোগ আছে, আতসী নামের যে একটা রোগ আছে, সেটা কিন্তু সে অলিয়া অলিয়াদেরই নিগা দৃষ্টি, আর এটা বেশিরভাগ স্বপ্নের মাধ্যমে, আতসী রোগটা স্বপ্নের মাধ্যমেই বেশি হয়ে থাকে। আমাকে কোন অলি অথবা আলেম যিনি হোক বা আল্লাহর তরফ থেকেই হোক, আমার কিছুদিন পরে কিছু সংবাদ আসবে, সেইখানে আমাকে ঘুমের মধ্যে এরকম উপদেশ নির্দেশ দেওয়া হয়, যেমন তুমি এই কাজটা করো না, এই পথে যেও না, বা এখানে আসো, এই যে এই কাজটা করো, এরকম উপদেশ দেওয়া হয়, এই নির্দেশ দেওয়া হয়।
আচ্ছা, ওকে, তো আমরা আবারও আপনার কাছে আসব এবং অনেকেই হয়তো কোয়েশ্চেন করবেন, সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আসবো। কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো বলে আশা করছি আপনিও ভালো আছেন। তাব্বির হোসাইন আমার সাথে আছেন এবং তিনি লিখেছেন, আই লাভ ভূত এফ এম রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। শাবিকুন নাহার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ফয়সাল আহমেদ, জান্নাত আয়েশা আমাদের সঙ্গে আছেন, এম ডি সম্রাট আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন তৌসিফ আহমেদ, আমাদের সাথে আছেন আফসার প্রধান, আছেন আফমান সাকি, আমার সাথে আছেন দেখতে পাচ্ছি নুসরাত বিথি, তুমি আমাদের সাথে আছেন, তশরিফ রাজ রাহাত আমাদের সাথে আছেন, অপু আরিয়া আমাদের সাথে আছেন, তাব্বির হুসাইন আছেন আমাদের সাথে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এম ডি হাসিবুর রহমান বিপ্লব, এছাড়াও সাদিয়া নাউরিন আমাদের সাথে আছেন, সুজাবা ইসলাম রুহি আমাদের সাথে আছেন, রিপন খান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন তালহা রিয়া, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জান্নাতুর ফেরদৌস পিয়া, আমাদের সাথে আছেন অপসরী পিয়া, এছাড়াও সাবিলা অরিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে ইসকাত জাহান, আমাদের সাথে আছেন বাবুন মোহাম্মদ, আমাদের সাথে ইয়াসিন সরফরাজ আছেন, প্রত্যয় পিয়াস আমাদের সাথে আছেন, নাবিল হিমু আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, অ্যাডোনিকা রানী দাস আরনিকা আমাদের সাথে আছেন, ফারহান আহমেদ জাহিদ আছেন, মিশকাত রহমান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আশিকুর আশিক মাহমুদ নীল সহ আরও অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে কিন্তু আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নাহিদ, লাশ কাটা ঘরের কাহিনী চান, আচ্ছা যারা ঘটনা পাঠান তাদের কাছে যদি লাশ কাটা ঘরের কোনো কাহিনী থাকে তাহলে অবশ্যই আমাদের পাঠিয়ে দেবেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আমরা কিন্তু রেগুলারই মোটামুটি অলমোস্ট রেগুলারই কিন্তু আমরা লাশ কাটা ঘটনা কিন্তু বলি বা এখানে যারা আসেন তারা কিন্তু শোনান, আপনি যদি রেগুলার শোনেন তাহলে কিন্তু আপনি জানবেন সেটা। আমাদের সাথে এম ডি মনির হুসাইন আমাদের সাথে আছেন, এম ডি শাফি তালুকদার আমাদের সাথে আছেন, আমাদের সাথে ইবান জাহারি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আচ্ছা মিস্টার ভেতুরাম ব্রাহ্মণবাড়িয়া থেকে, ওকে, তিনি আবার লিখেছেন যে ব্রাহ্মণবাড়িয়া থেকে অপু বলছি, এম ডি ফয়সাল আহমেদ সুমন আমাদের সাথে আছেন, এক্সাম তারপরে শুনছেন, মাশরাফি আল ওয়াসি আমাদের সাথে আছেন, নির্ঝড় আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন সিফাত নূর, সিহাত নূর আমাদের সাথে আছেন, সাইমন সামির আছেন, ইয়ামিন এলান আমাদের সাথে আছেন, আবদুল্লাহ আল বশির আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এম ডি আবু জাফর আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, প্রিন্স ফারহান আছেন আমাদের সাথে, আয়েশ শাকিল আমাদের ভূত এফ এম এর যে পেজটা রয়েছে সেখান থেকে কিন্তু পড়ছি, রিদিমান রাকিবুল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সোহাগ সৈকত আহমেদ আমাদের সাথে আছেন, এবং অনেকেই আয়নার কাহিনীটা শুনতে চাচ্ছেন, আমি আয়নার কাহিনীটা অলরেডি সাউন্ড ডিপার্টমেন্টে এটা পাঠিয়ে দিয়েছি যে ক্লিপটা অনেক আগে, সেটা ওখান থেকে হয়ে আসলে ডেফিনেটলি আপনারা শুনতে পারবেন। আমি চলে যাব আমাদের হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে, তার একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা এখন শুনে আসবো, চলুন শুনে আসি তার ঘটনা। আশা করছি যে আগের মানে আগে তো কোনো উনি ঘটনা বলেনি, এই ঘটনাটিও আপনাদের কাছে ভালো লাগবে, চলুন শুনে আসি তার কাছ থেকে তার ঘটনা। মাইনুদ্দিন ভাই আপনার ঘটনাটা শুনুন।
যে ঘটনাটা বলব সেটা একটি বাড়িতে একটি অসহায় ব্যক্তি বৃদ্ধা মহিলা, তাকে সে বাড়িওয়ালা থাকতে দেওয়া হয়েছিল, তো উনি কোনো রুম কক্ষে থাকেননি, উনি চারতলার একটি সিঁড়ির মধ্যে উনি কিছু বিছানা নিয়ে বসে থাকতেন, এবং উনি হাতে তসবি এবং পবিত্র কোরআন তেলাওয়াত করতেন, সেখানেই বসে উনি বিছানাপত্র করে ওইখানে সবসময় কোরআন এবং তসবি জপত। তো এক দেড় মাস আগে নাকি উনি ইন্তেকাল করে, তো পরবর্তীতে যে সিঁড়ির সাথে যে ঘরটা ছিল উনি যতদিন ছিলেন এই সিঁড়ির কাছে ওই ঘর ভাড়া হতো না, কেন হতো না সেটা তাহলে ইয়ে করতো না, যখন উনি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরেই যখন টুলেট লাগানো হলো, কিন্তু সেই ঘরটা ভাড়া হলো, তো ছোট একটি ফ্যামিলি সেই ঘরটা নিয়েছে। তো বেশ সপ্তাহখানেক ওনারা এমনভাবে রাত্রিবেলায় কিছু শব্দ পেত সেই ঘরটাতে। রাত্রিবেলা যখন বাতি জ্বলতে থাকতো একটা দেড়টা পর্যন্ত, তখন তারা এরকম শুনতে পারত সেই মহিলা কণ্ঠে, বাতিটা নিভানোর জন্য, এই বাতিটা নিভাও। আবার এমন এমন সময় উনিকে বলতো রাত্রিবেলাতে, এই আমাকে ভাত দাও, এবং ধমক দিত, শাসন করতে, এরকম কিছু শব্দ শুনত। তো নতুন ভাড়াতে তো ভাবতো যে আশপাশ থেকে হইতেছে অথবা কোথাও থেকে হইতেছে, নিজের ঘর থেকে যে হইতেছে তারা তার নিজেরা ওটা দিতে পারে না। যখন এরকম প্রায় ঘটনা হইতেছিল হয়তো কয়েকটা দিন, তখন তারা এরকম বুঝে নিল যে এটা তো আমাদের ঘর থেকে, এবং দরজাতে যখন নক করা হতো তারা দরজাটা খুলে দেখতে কেউ ছিল না। তো বিশেষ এরকম যখন এই কথাটাকে বাড়িওয়ালাকে বলা হয়, তখন বাড়িওয়ালা বলছে ঠিক আছে, আপনারা একটা দোয়ার ব্যবস্থা করে দেন এবং ঠিক হয়ে যাবে। আমাদের কাছে এরকম একটা বৃদ্ধ মহিলা ছিল, সে তো মারা গেছে, তার তো দোয়া আয়োজনও করা হয়েছিল। এরপরও সেই শব্দগুলো হয়। ঘটনা কোনো বেশ আজকে দুটা দিন আগে, যখন এরকম রাত্রিবেলা দরজাটা নক করতেছে, তখন দরজাটা খুলে দেখে সেই বৃদ্ধ মহিলা, হ্যাঁ, হাতে তসবিহ পড়তেছিল এবং সাথে কোরআন তেলাওয়াত, মানে কোরআন শরীফ খুলে বসেছিল, এবং খুব রাগান্বিত চোখে তার দিকে তাকিয়েছিল, বলছে আমার নামে নালিশ করছি, আমি তোদেরকে তার শাস্তি দিই, এরকম এলোমেলো অনেকগুলো কথা বলতেছিল। তখন তারা সে বাড়িওয়ালাকে অভিযোগ করে, সেটা বাড়িওয়ালা বলছে ঠিক আছে, এটা আমি ব্যবস্থা নেব। এই মানুষটাকে তারা প্রায় দেখে যে ওনাদের ঘরে নক করা, কিছু চাওয়া, শাসন বারণ করা দেখতে পায়, কিন্তু অথচ বৃদ্ধ মহিলা আজ থেকে এক দেড় মাস আগে ইন্তেকাল করতে।
থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সোহেল মাদু আমাদের সাথে আছেন, তিনি কাতার থেকে শুনছেন আমাদের সাথে। রুকাইয়া জাহান মিন, আমি কিছু মেসেজ করছি আর কি, যেটা রেডিও ফুকির পেজে এসছে, এবং তিনিও আছেন আমাদের সঙ্গে। রাজবীর খান বাবু আমাদের সাথে আছেন, আমাদের সাথে মোহাম্মদ রনি আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি আর এইচ এন রাকিব মীর হাসান, দেওয়ান তারেক মাহমুদ আমাদের সাথে আছেন, এম ডি হাফিজুর রহমান আছেন, ইউনুস আলী আছেন আমাদের সঙ্গে, লাবু হুসাইন আব্দুল আলিম বাবু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এস এম দিশা মোহাম্মদ রনি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রংহীন ভালোবাসা আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও তাসিন আহমেদ রোহান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আমাদের সাথে আছেন দুর্জয় আমাদের সাথে আছেন, রাশিদুল আমাদের সাথে আছেন, মালিয়াত তাসনিম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, মিজান আমাদের সাথে, এমডি আমাদের সাথে আছেন, এমডি তাইফ আলী আবির আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, পারভেজ ধামরাই থেকে আমাদের সাথে আছেন, ওয়াহিদ আমাদের সাথে আছেন, স্বাধীন আমাদের সাথে আছেন, আবদুল্লাহ ঘোষ, তানতিন আমাদের সাথে আছেন, সব আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, রিগান জেবি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, প্রিন্স মাসুদ আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, আরিফ ফয়সাল আরাফাত আমাদের সাথে, অনন্ত আমাদের সাথে আছেন, সিফাত খান আমাদের সাথে আছেন, তন্ময় রাব্বি আছেন, সৈকত আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, শিবলি লনি সহ আরও অনেকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা অডিও ক্লিপ শুনে আসবো, এবং সেই অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসবো। ইন দ্য মিন টাইম যারা আমাদেরকে লিখতে চান তারা আমাদেরকে লিখুন, আপনারা চলে যান www. আপনারা আচ্ছা ইমেল যদি করতে চান তাহলে bhutasmatter@radiofuki.fm, এটা হচ্ছে আমাদের ইমেল। আপনারা যদি আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে চান তাহলে এখানে আপনি অবশ্যই আপনার ঘটনাটি লিখুন, এবং আপনি জানান যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনবো। যারা স্টুডিওতে আসতে চান তারা অবশ্যই তাদের ঘটনার সঙ্গে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে ভুলবেন না। আর যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি, কমপ্লিটলি আপনার ব্যাপার। এবং আমি চাচ্ছি যে আরও অনেক বিষয়ে অনেক রকমের ঘটনা আপনাদের কাছ থেকে শুনতে, আপনাদের কাছ থেকে পেতে। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট অডিও, ছোট না মোটামুটি ভালোই আছে, এবং এটা লিখেছেন, এটা আমাদেরকে পাঠিয়েছেন নিহাত ইউকে থেকে, এবং আজকে আরও একটা অডিও ক্লিপ আমি চেষ্টা করবো শোনাতে, যেটা হচ্ছে মিশুক বার্সেলোনা স্পেন থেকে পাঠিয়েছেন। তো আমাদের বাইরে যারা আছেন তারা প্রচুর অডিও ক্লিপ পাঠান, এবং আপনারাও সেটা আপনাদের উৎসাহের কারণে সেটা পাঠিয়ে দেন। তো আমি আপনাদেরকে শোনাচ্ছি আমাদের আজকের প্রথম অডিও ক্লিপটি, আশা করছি ভালো লাগবে। স্টেশন টু ইউফোরিয়া এফএম এন্ড ইউফোরিয়া
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
আমি মিহাত বলছি লন্ডন থেকে। আসলে আজকে যে ঘটনাটা আমি আপনাকে শোনাতে চাচ্ছি, এটা হয় কি না আমি জানি না, বাট মিহাতে দিতে চাচ্ছি। আমি আমার ওয়াইফ, আমরা লন্ডনে আছি প্রায় 10 বছর, আর আমাদের একটা বেশ ভালো ফ্রেন্ড সার্কেল আছে এখানে। তো আমরা মাঝে মাঝেই সবাই প্ল্যান করে হলিডে ম্যানেজ করে আমরা ঘুরতে চলে যাই লন্ডনের বাইরে কোথাও। মোটামুটি বলতে গেলে ইউকে, উই হ্যাভ বিন এভরি কর্নার অফ ইউকে জাস্ট টু হ্যাভ সাম রিয়েল ফান হলিডে। বেসিক্যালি এইসব হই হুল্লোড় ব্যাপারটা থেকে একটু রিলিফ পাওয়ার জন্য আর কি বাইরে চলে যাই। তো যাই হোক, গত বছর 2018 April, আমি আমার ওয়াইফ বর্ষা আমার কাজিন তুষার আমার ফ্রেন্ড আসিফ আসিফের ওয়াইফ জুই আতিফ ভাই আর রিয়াজ আমরা সবাই আয়ারল্যান্ডে যাই একটা হলিডে স্পেন্ড করার জন্য। তো আয়ারল্যান্ডে ওখানে আমরা একটা কটেজ বুকিং করি, বেসিক্যালি কাইন্ড অফ হলিডে হাউস আসলে। তো কটেজ বুক করে আমরা এমন একটা জায়গায়, এই জায়গাটার নাম হচ্ছে বেলি মেনা, আয়ারল্যান্ড বেলফাস্ট থেকে বেশ কিছুটা দূরে, অনেক একদম কান্ট্রি সাইডে। আর আসলে আমরা যে জায়গাটা কটেজটা বুক করি, এটা মোটামুটি এমন একটা জায়গা যার আশেপাশে উইদিন 6 মাইল রেডিয়াসের মধ্যে কোনো জনবরব নাই, কিছু নাই, যার শুধু কিছু ফার্ম হাউস, এগুলোতেও বেসিক্যালি হয়তো মাঝে মাঝে কেউ থাকে, হয়তো বা লুক আফটার দিয়েছে, বাট নট এভরি টাইম। বলতে গেলে সন্ধ্যার পর থেকে পুরো এলাকা একদম ফাঁকা, কিছু না, একটা গাড়ি ঘোড়া দেখা যায় না। আর পাহাড়ের উপর একটা কটেজ, নাইস, অনেক সুন্দর একটা ভিউ। তো আমরা সবকিছু মানে অ্যারাউন্ডের সবকিছু দেখতে পারি, বাট কোনো মানুষজন নাই এই আর কি। যাই হোক, আমাদের হলিডে ভালোই যাচ্ছিল ওখানে, বেশ এনজয় করছিলাম আমরা সবাই। তো আমরা আসলে হলিডেতে যাই ওখানে 7 দিনের জন্য, যে আমরা 7 দিন এখানে টাইম স্পেন্ড করবো, দেন ব্যাক টু হেল, আই মিন ব্যাক টু লন্ডন এগেন, সেই রোবটিক লাইফ। এনিওয়ে, তো একদিন আসলে আমরা আমাদের কটেজেরই সামনে একটু গার্ডেনের মতো আছে, ওখানে বারবিকিউ করছিলাম সবাই সন্ধ্যায়। তো বারবিকিউ শেষ করে মানে একদম খাওয়া দাওয়া করে বেশ টায়ার্ড, তো সবাই লিভিং রুমে বসে ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে আড্ডা দিচ্ছিলাম। তো সাডেনলি আমার যে কাজিন তুষার ও আমার ওয়াইফ বর্ষা ওরা বেশ ইয়ে করলো, চলো ভূত দেখতে যাবো। ভূত দেখতে যাবো, ভূত কি মুখে কথা কই যাবো ভূত দেখতে? তো আমি একটু মানে মোটামুটি আমি একটু রাজি ছিলাম না, প্লাস আমার যে ফ্রেন্ড আসিফ ও একটু ধরুন যে না কিসে এত ঠান্ডার মধ্যে রাতবেলা বাইরে যাওয়ার দরকার কি, আমরা ঘরে বসে কাট টাট খেলি আড্ডা দিই এমন। বাট তারপরে ওদের ইচ্ছার সাথে কুলে উঠতে পারলাম না। এর মধ্যে গুগল তো আছেই, হ্যাঁ, ওরা গুগলে কি সার্চ করলো যে কোনো একটা ফরেস্ট আছে, ফরেস্টে যাই। তো মানে অনিচ্ছা সত্ত্বেও আমরা সব বের হইলাম। তখন অ্যারাউন্ড was 9:30 to 10 o'clock. তো যাই হোক, আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। তুষার ম্যাপ দেখে দেখে ড্রাইভ করছে যে কোথায় ফরেস্টটা গেলে কি পাওয়া যাবে এরকম। তো আমরা যাই হোক গাড়িতে গল্প করতে চলে যাচ্ছি। তো যেতে যেতে এমনি আমরা সব কাইন্ড অফ ভূতের গল্প যে যা জানি একজন আগে সাথে শেয়ার করতেছিলাম, জাস্ট একটু পরিবেশটা একটু ভৌতিক করার জন্য। আর আসলে যখন আমরা বের হচ্ছিলাম এতটা অন্ধকার, এত ডার্ক চারিপাশে, মানে জাস্ট আমাদের গাড়িতে চলতেছে যতটুকু গাড়ির হেডলাইটের আলোটা যাচ্ছে এতটুকুই দেখা যাচ্ছে, বাকি চারপাশে একদম অন্ধকার। ইভেন তো গাড়ির ভেতরে আমরা একজন আরেকজনকে দেখতে পাচ্ছিলাম, এতটাই ডার্ক ছিল। তো যাই হোক, এরকম ফান করতে করতে সাডেনলি আমরা করলো কি, আমাদের ওই একটা অ্যাপস ডাউনলোড করলাম, কাইন্ড অফ ফানি অ্যাপস, ইটস নট রিয়েলিস্টিক। তো বেসিক্যালি এইটা মাঝে মাঝে জাস্ট ফর ফান, এটা নাথিং সিরিয়াস, বাট আমরা এটা নিয়ে ফান করছিলাম। মাঝে মাঝে দেখাচ্ছিল যে যেখানে মানে লাল ডট, রেড কিছু ডট ছিল, সেই ডট গুলো মিন্স এখানে কোনো স্পিড কিংবা কিছু হয়ে যেত, কিছু আসছে এরকম। যাই হোক, আমরা এটা নিয়ে ফান করছিলাম। তো করতে করতে কথা বলতে আমরা বেসিক্যালি যে ফরেস্টের দিকে যাওয়ার প্ল্যান করছিলাম ওটার এক্সিটটা মিস করি, আর ওটার এক্সিট মিস করা মানে মানে একটা এক্সিট যখন ইউকেটে ড্রাইভে মিস করা যায়, দেখা যায় এটা যে অনেক লং মানে ওয়ান ওয়ে রুট, সো লং টাইম ঘুরে আবার এই জায়গায় আসতে হবে। তো দেখা যাচ্ছিল আমরা ওটা মিস করার ফলে অনেকদিন ঘুরে আসতে হবে। তো এই মধ্যে সাজেস্ট করলাম যে ঠিক আছে, এটা যখন মিস হলো এখানে যাওয়ার দরকার নেই, দেখো আশেপাশে আর কিছু আছে কিনা কাছে, তো আমরা ওইখানে যাই। তো যাই হোক, একটু আরেকটা খুঁজে দেখা গেল যে হ্যাঁ আরেকটা আছে, এটা এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো ড্রাইভ। এবং ওকে সময় তো আছে, কোনো কিছু নেই, বের হয়েছি যখন যাই দেখি 1 ঘন্টার ড্রাইভ। তো যাই হোক, আমরা যেখানে যাওয়ার প্ল্যান করছিলাম যে ফরেস্ট আছে ওইটা স্কিপ করে আমরা নেক্সট যে ইয়েটা যাওয়ার কথা ওইখানে উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। তো যাই হোক, ওইখানে যাচ্ছিলাম, এরকম বোধহয় গল্প রাস্তায় চলছিল। তো যেতে যেতে আমরা সময় আমাদের গন্তব্যস্থানে পৌঁছাই আর কি। তো ওইখান থেকে মানে রাস্তাটা বর্ণনা আমি যে মাঝখান দিয়ে রাস্তা চিকন সরু রাস্তা, দুই পাশে শুধু গাছগাছালি, আশেপাশে মানে জঙ্গলের মতো, আশেপাশে কিছু নাই। তো আমরা কিছু যেতে ওইখানে একটা মেঠো পথ আর কি, মোটামুটি ওখানে কোনো পিচ চলার রাস্তা নেই, রাইট সাইডে গাড়িটা পিছন ঢুকে দেয় যে এই যে জঙ্গলের রাস্তা পেয়েছি, এদিক দিয়ে আমরা জঙ্গলে ড্রাইভ করে চলে যাবো। তো আমি তখনও হেজিটেট করছিলাম, প্লাস আমার ফ্রেন্ডরা ছিল ওরাও জঙ্গলের ভিতরে গাড়ি ঢুকাই দেয়। তো যাই হোক, একটু পরে যাইতেই রাস্তার মাঝখানে ঠিক মানে যেটা রাস্তা, তো ওইখানে হুট করে দেখি যে সে হাত ব্রেক করে। কি হলো হঠাৎ করে হাত ব্রেক কেন? দেখি যে রাস্তাটা বন্ধ, ওইখানে কিছু গাছ পড়ে আছে, মানে দেখে বোঝা যাচ্ছে যে অনেকদিন মানে আমি জানি না লাস্ট কবে এদিক দিয়ে কোনো মানুষজন যাতায়াত করেছে কিনা, কারণ টোটালি যেভাবে গাছটা পড়ে আছে দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে আছে, রাস্তাটাও পুরোটা বন্ধ, তো যাওয়ার কোনো উপায় নাই এদিকে। আর ইভেন ধর রাস্তাটা এত সরু যে ওইখানে গাড়ি রিভার্স করা ছাড়া মানে একদম ব্যাক গিয়ারে পেছন দিকে আসা ছাড়া কোনোভাবেই ঘোরানোর কোনো উপায় নেই আর কি। তো সে আর রাস্তাটা মোটামুটি একটু ঢালুর দিকে যাচ্ছিল, তো রিভার্স করতে দেখা যাচ্ছে যে গাড়ির চাকা আটকে আসছে, বাট ওই জায়গাটাই ঘুরছে, বাট গাড়ির পেছনে আসছে না। আর ইভেন তো তখন আমার একটা সিচুয়েশন দেখছে যে আপনার যে মনে হচ্ছে যে ধাক্কা দিতে হবে, বাট ওই সিচুয়েশনে কেউ যে গাড়ি থেকে নেমে আমরা ধাক্কা দেবো পেছন দিকে গাড়িটা আনার জন্য, এমন কারেজ কারো হচ্ছিল না টু বি অনেস্ট। তো যাই হোক, সামহাও আমরা ওইখান থেকে বের হয়ে আসি আর কি, বের হয়ে মানে গাড়িটা ঘুরাইতে পারি। তো গাড়ি ঘুরে যখন আসছি, সাডেনলি আমাদের যে অ্যাপসটা ছিল হাতে তখন আমরা ওটা ফান হিসেবেই নিচ্ছি, তো ওখানে সাডেনলি দেখা যাচ্ছে একটা রেড ডট একদম, আর ওটা খুব বেশ নয়েজ করছিল, সামথিং লাইক দ্যাট লাইক। তো যাই হোক, আমরা ওটা নিয়ে তো আসছি একটু ভীতু টাইপের, প্লাস আমার ওয়াইফ তো ওটা নিয়ে বেশ ফান করছিল বসে অনেকক্ষণ। রিয়া রাতিক ভাই ওদের কোনো কমেন্টস নাই, ওরা চুপচাপ মানে যে যা বলছে এরকমই। তো আমি মোটামুটি বললাম যে থাক, যাই হোক রাস্তা যেহেতু বন্ধ পাইলাম, সামনে বাধা পাইলাম, দরকার নেই আর যাওয়ার, চলো ঘোরাঘুরি তো হইলে ভাই চলে যায় যে বাসায় যে কটেজে যে আড্ডা দিই আর কি। তো সাডেনলি হলো কি রাখল ভাই, গাড়ি ঘুরে তো বললাম তুষার, যখন গাড়ি তো ঘুরলো আমরা বললাম ঠিক আছে আমরা যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে একটু বের হয়ে যাবো, এখন আমরা বেশি দূর আছি না। তো সাডেনলি সে কি করলো, গাড়িটা শুধু একটা নির্দিষ্ট একটা সেন্টার ধরে মানে একটু মাঝখানে বেশ কিছু গাছগাছালি, বাট মাঝখানে একটুখানি ফাঁকা জায়গা, যেমন ধরুন আমাদের বাসার আঙিনা যেমন হয় যে হয়তো বা গাছগাছালি, বাট মাঝখানে সুন্দর রাউন্ড একটা ফাঁকা জায়গা, তো ওইটাকে একটা সেন্টার ধরে তুষার শুধু গাড়িটা ঘুরাচ্ছে, ঘুরছে মানে রাউন্ড অ্যাপোর্টে গাড়ি যেমন নিয়ে ঘুরে সার্কেল করে, সেরকম দুই তিনটা সার্কেল দিচ্ছে সার্কেল দিচ্ছে। আর যখন সার্কেল দিচ্ছে গাড়ি হেডলাইটের আলোই জঙ্গলে চারিপাশটা মানে আরো ভয়ঙ্কর উঠতেছে, মানে যে দিকটা আলো যাচ্ছে সাডেনলি আলো এবং চারিদিকটা অন্ধকার, তো এরকম করতে হুট করে কে পাশে এমন করছে কেন? ঠিক আছে আমি বেশ রাত হয়ে গেছি, এদিকে আসিফ যেভাবে ওরা তো জোরে জোরে আইতাল কুস্তি করা শুরু করে দিচ্ছে, লাহ মানে কি, আমি করে আমি ঠিক তুষারের ইমিডিয়েট পেছনেই বসেছিলাম, উট করে যাই লাই মানে খুব শাউট করে উঠলাম, মানে যাই তুষার কি তুমি ফান করতেছো এত রাতে পাইজা মনে, মানে আমি খুব মানে যাই না কেন আমি এরকম আচরণ করলাম, খুব মানে খুব ভয় থেকে কিংবা কিছু থেকে আমি যাই না, ওরা খুব শাউট করে উঠলাম যে তুমি এমন করছো কেন যাও। তো সাডেনলি সে যেন মানে সেন্স ফিরে পেলাম, মানে মনে হচ্ছে যে তার এতক্ষণ যে সে যেটা করছিল গাড়িটা যেমন রাউন্ড করে ঘোরাচ্ছিল ওর কোনো সেন্স ছিল না, কিংবা মানে সে ইচ্ছা করে করছিল না, মানে কেন এমন হলো মানে মনে হচ্ছে। সাডেনলি সে যখন ধরলো তখনই সে ব্রেক করলো, ভাই কি না তুমি এমন ঘুরতেছো কেন, মানে কি একটা অবস্থা। তো এটা বলতে বলতেই তার হেডলাইটটা তখন সামনে সোজাসুজি যে জায়গাটায় পড়ছিল ওই জায়গায় ঠিক দেখি যে একটা কাইন্ড অফ কবর, কবর কিনা যায় না বাট একটা মনুমেন্টের মতো ওইখানে লেখায় মানে একজনের নাম, নাম হচ্ছেন ইঙ্গা মারিয়া। আমি আমি যাই হোক আপনার সুবিধার জন্য আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি এটা সম্পর্কে যেটা জানতে পারবেন, আমি এই কথায় পরে আসছি। তো আমরা ওইখানে দেখলাম এরকম একটা অবস্থা, তো দেখেই যখন সম্বিত ফিরে পেলো তো আমরা যাই হোক ওয়ে আউট দিয়ে বের হয়ে আসলাম, এবং মানে বলা বলেছি যে কি হইলো মানে বুঝলাম না, খুব একটা বড় বাতে বাসলাম কিংবা মনে হচ্ছিল যে খুব বড় একটা বিপদ হতে যাচ্ছিল কিংবা এমন কিছু, বাট সামহাও আমরা রক্ষা পেয়েছি যাই না আল্লাহর রহমতে। আমরা তো বেসিক্যালি বর্ষা আমার ওয়াইফ তুষার ওরা যতক্ষণ যে জিনিসটা নিয়ে স্নান করছিল ওরাও উঠতে পারেনি, সবাই কোয়াইট হয়ে গেল, চুপ, মানে কারো মুখে কোনো কথা নাই, জাস্ট সবাই দোয়া কালাম করতেছে এমন। তো অন্ধবাইতে গাড়িতে আসতে আসতে আমরা হুট করে সার্চ দিলাম, দেখি আমরা কোন জায়গাটাই, তো ওই জায়গাটাই সার্চ মারি, ওখানে যে একটা কবরের মতো দেখলাম, একটা গ্রেভিয়ার্ডের মতো জিনিসটা কি, হুট করে কেন আমরা এটা দেখলাম কিংবা এমন কেন হইলো কাহিনীটা। তো আমরা রাসেল স্যার তুমি বিশ্বাস করবেন এটা জানি না কোইন্সিডেন্স কিনা, আমরা যখন গুগলে সার্চ দিলাম ওই জায়গাটা সম্পর্কে, সাথে সাথে আমরা যেটা পাই যে ইঙ্গা মারিয়া হাউসার নামে একটা মেয়ে ছিল, সে ওইখানে মার্ডার হয় এবং মার্ডারটা হয় 1988 এ 6th of April। সে বেসিক্যালি সে একজন জার্মান নাগরিক, বাট সে সামহাউ ওইখানে মিসিং হয় এবং ওই জায়গাটায় তার লাশ পাওয়া যায়। এবং রাসেল ভাই সবচেয়ে উইয়ার্ড থিং যেটা, যে আমরা যেদিন ওইখানে গিয়েছিলাম সেদিনটা ছিল 6th of April 2018, মানে বেসিক্যালি এক্সাক্টলি 30th ডেট অ্যানিভার্সারি অফ আর লাইক। এটা যখন আমরা দেখি আমরা মানে একজন আরেকজনের মুখ চাওয়া করছিলাম যে এটা কি হইলো বা এটা কেমনে সম্ভব। আমরা তো আরেকটা জঙ্গলে যাওয়ার কথা ছিল, আরেকটা ফরেস্টে, তো আমরা ওইখানে ছিল আমাদের বাসার কাছে, আমরা ওইখানে যাওয়ার কথা, ওইখানে না যে আমি স্কিপ করে আরো এক ঘন্টা ড্রাইভ করে কেন এই জায়গাটায় তাই আসলাম এবং এই জায়গাটায় এসে এই জিনিসটাই কেন আমরা ফেস করলাম এবং ওই দিনটাই কেন 6th of April 1988। তো রাসেল ভাই আমি এখনো জানি না যে এটার কারণ কি কিংবা এটা কেন হইলো, আমরা নিজেরা গিয়েছিলাম নাকি আমাদের সামহাও এখানে নিয়ে যাওয়া হয়েছিল, আই ডোন্ট রিয়েলি হ্যাভ এনি ক্লু অ্যাবাউট দিস, বা এনিওয়ে এই ছিল ঘটনা। আমি জানি না রাসেল ভাই এটা ভৌতিক কিনা বা এটা কি, আমি বলতে পারি এটা মোস্ট উইয়ার্ড থিং হ্যাপেন্ড উইথ আস। আর আমি আগেও বলছি যে আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দিলাম, আপনি ভেরিফাই করে দেখতে পারেন যে এই জায়গাটাই এটা হয়েছে। তো যাই হোক, এই ছিল আজকে ঘটনা। আর আমার কাছে আরো অনেক ঘটনা আছে, কখনো যদি দেশে আসি আমার খুব ইচ্ছে ছবি দেশে শেয়ার করবো। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।
বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। রাত্রে রাত্রে আপনার সাথে শুনছেন রেডিও ফুটের FM চলছে, ভূত FM ঘড়িতে সময় রাত 12:46। এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে অডিওটা ভালো লেগেছে, লিখেছেন ক্লাস চৌধুরী, টিসিবি তামিম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এম ডি আরিফুর রহমান আমাদের সাথে আছেন, শান্তা ইসলাম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এম ডি লাজিম, এছাড়াও সাইফুল্লাহ শিবলু আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, নাইম ফাহাদ, আবরার আহমেদ রাজু আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এম ডি মেহেদি হাসান রোমান, রাজীব হাসান মিঠু আমাদের সাথে আছেন, একলাস চৌধুরী আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাফাত সিদ্দিকী সহ আরও অনেকে। তো আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ রাস্তা ভাইয়া, আমি রায়ন রশিদ, এসেছি বাংলাবন্ধু থেকে।
জি,
আমি যে স্টোরিটা বলবো, এই স্টোরিটা হচ্ছে আমি এর আগেও এই স্টোরি সম্পর্কে বলেছি একজন সম্পর্কে। অ্যাকচুয়ালি আমি হচ্ছে ছোটবেলা থেকে একটা মিশনারি স্কুলে পড়ে বড় হয়েছি, সে যে চার্চটা রয়েছে সেখানে হচ্ছে আমি প্রায় যেতাম। তো চার্চে গিয়ে আমার অনেকের সাথেই দেখা হয়েছিল ভাইয়া, আমার যতদূর মনে হতো মানে তারা হয়তো বা ইলুমিনাতের সদস্য ছিল, বা আমি এর আগে ওই যে ডেভিড নামে একজনের কথা বলেছি, ডেভিড এবং স্যামুয়েলের কথা, তো আমরা মানে আমি দেখেছিলাম দুজনকে, ডেভিড এবং আর একটা ছেলে ছিল যে হয়তো আমার বয়সেই ছিল। তো ওই ছেলেটার মানে এই স্টোরিটা আজকে ওকে নিয়ে, আমি হচ্ছে শুরুতেই ওকে দেখতাম, মানে ও ছিল একেবারেই চুপচাপ এবং ভাইয়া একদম অন্য জগতের মানুষ বলতে পারেন, এই টাইপের মানে কি বল, পুরাই আলাদা, খুব মানুষের সাথে কম মিশত, খুব একটু রাগী ছিল, যার সাথে কথা বলতো তখন কথা বলতো, আর যার সাথে কথা বলতো না একেবারেই বলতো না। তো ওই ডেভিডের সাথে আমার পরিচয় হওয়ার কারণে, ডেভিডে যখন ওকে মানে আমার সাথে ওকে পরিচয় করা দেয়, তখন হচ্ছে মানে আমাদের দুজনের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এবং আমরা খুব ভালো ফ্রেন্ড হতে থাকি ধীরে ধীরে। তো মানে ওর একটা বিশেষ জিনিস লক্ষ্য করতাম, ওর সাথে যখনই কারোর রাগারাগি হতো, লাইক আমি একদিন একজনকে দেখেছি যে মানে ওর সাথে ঝগড়া করেছে, ঝগড়া করে বেশ খুব রাগ হয়ে গেছে ছেলেটা, তো বলছে যে তুই আজকে বাসায় যা, তোকে দেখে নেবো, তুই যা, তোকে দেখে নিচ্ছি। তো যেই ছেলেটাকে ও বলেছে, শোনা গেছে যে ওই দিন বেলা ও বাসায় যেতে যেতে রোড অ্যাক্সিডেন্ট করেছে। তারপরে হচ্ছে একবার ওর গাছে কেউ সম্ভবত আম চুরি করেছিল, তো বলেছে যে যে আবার এখানে আসবে তার মাথা ভাঙবে। তো ভাইয়া সেম ভাবে সে গাছে উঠতে গিয়েছিল আরেকবার, তো ওইখানে শোনা যায় এরকম কারোর মাথা ভেঙে গিয়েছিল। তো এই টাইপের মানে ও যা বলতো মানে অ্যাকুরেট তাই হতো, এবং হচ্ছে এইভাবে হতে হতে একদিন দেখা যায় ওর আঙ্গুলের একটা অংশ জাস্ট নেই, ঠিক আছে। তো এই যে মানে এই জিনিসটা দেখার পরে সবাই জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে তোমার আঙ্গুলে কি হয়েছে, তো ও জাস্ট বলেছে আমার মেশিনে হাত চলে গিয়েছিল যার কারণে একটু প্রবলেম হয়েছে। লাইক সবাই তো জিজ্ঞাসা করবে এই হাতে ব্যান্ডেজ দেখাতে মানে দেখলে, তো ও জাস্ট ঢাকার জন্য এই জিনিসটা বলে। তো একদিন দেখা যায় তার আর একটা আঙ্গুলের এইরকম পার্টস নেই, এইভাবে দেখতে দেখতে ওর হাতের প্রায় ম্যাক্সিমাম পার্টই নেই। তো ওকে বলে যে আর আশ্চর্যজনক বিষয় হলো ভাইয়া ও জাস্ট হাতে কোনো মতে ব্যান্ডেজ করে এসেছে। লাইক আপনার যদি আঙ্গুল কেটেও যায় বড় আকারে আপনাকে ডাক্তারের কাছ থেকে ড্রেসিং করাতে হবে, সেলাই করাতে হবে, অনেক ঝামেলা, বাট ওর তেমন কিছু না, জাস্ট কভার করে দেওয়া। তো এই টাইপের জিনিস দেখার পরে আমি মানে ওকে জিজ্ঞাসা করি যে সত্যি করে বাবা কী হয়েছে, আমি মানে বুঝতে পারছি যে তুমি এই জিনিসটা কোনো স্বাভাবিক জিনিস না, কী হয়েছে সত্যি করে বাবা। তো ডেভিডও ওই সময় আমার সাথে খুব ক্লোজ ছিল এবং ডেভিডের সাথেও এই ব্ল্যাক ম্যাজিক টেবল স্পিরিট এই টাইপের অনেক বিষয় নিয়ে কথা হতো। ডেভিড একবার ওকে আমার বাসায়ও নিয়ে গেছিলো। তো এরকম হচ্ছে ও দুই তিন দিন মানে কথা বলার পরে বেশি জোরাজোরি করার পরেও আমাকে বলে ঠিক আছে আজকে তোমাকে বলবো আমি, তুমি একটা কাজ করো তুমি আমার বাসায় আসো। তো আমি বলছি যে তোমার বাসাটা কোথায়, বলে যে ঠিক ডেভিডের বাসার অপোজিটে। তো আমি ঠিক ওইখানেই যাই ভাইয়া, যাওয়ার পরে মানে ঢুকতেই দেখি ওই ওদের বাসায় না মানে কোনো কিছুই ছিল না, ওর মা বাবাও কেউ ছিলেন না, মানে বাসাটা পুরাটাই ফাঁকা, একটা রুম ছিল ফাঁকা। তো ওইখানে ভাইয়া মেবি একটা উইজা বোর্ড টাইপের ছিল, স্টার আঁকানো এই টাইপের, এবং ভাইয়া ওর বাসায় দেখতাম কি মানে প্রচুর দামি দামি পাখি খরগোশ এই টাইপের অনেক কিছু ছিল, ও এগুলো পালতো। তো ও হচ্ছে বলে যে আজকে তোমাকে আমি আমার প্রভুর সাথে দেখা করাবো, আজকে তুমি আমার প্রভুকে দেখতে পাবে। আমি বললাম রিয়েলি, আচ্ছা ঠিক আছে দেখি। তো আমি তো এই বিষয়গুলো নিয়ে তেমন মানে খুব বেশি ইন্টারেস্ট বাট বিলিভ করি না তেমন, দেখি তোমার আজকে কথায় কী হয়। তো বলে যে ঠিক আছে তুমি এক জায়গায় বসো। তো ভাই ও আমাকে একটা চেয়ারে বসায়, চেয়ারে বসায় গোল করে একটা দাগ দিয়ে দেয় সামথিং পাউডার টাইপের কিছু একটা দিয়ে দিয়ে বলে যে তুমি আমি যতক্ষণ পর্যন্ত না বলবো এখান থেকে বের হবে না। এরপরে ভাইয়া ও করে কি ও আরেকটা ওই যে স্টার ছিল স্টারে বসে যায়, স্টারের ঠিক মাঝখানে একটা পাথর ছিল, ও পাশ থেকে একটা বিশাল মানে ম্যাকাও যে পাখি রয়েছে ভাইয়া ওই পাখিটাকে আনে এনে আর একটা
নিজে এক্সপিরিয়েন্স করেছে
একদম নিজে চোখে। এবং ভাইয়া ম্যাকাও পাখিটাকে এক হাত দিয়ে এনে ওর মাথাটাকে কোনো মতে রেখে আর একটা পাথর দিয়ে বাড়ি দেয় এবং ওর মাথাটা আলাদা হয়ে যায়। এবং
এটাকে আপনার চোখের সামনে ঘটে
যায় একেবারে চোখের সামনে, এবং জিনিসটা খুবই কি বলবো অত্যন্ত ভয়ানক ছিল যে বিকজ আর পাথরটা ছিল একেবারে ভাই চোখা টাইপের এবং অনেক ধারালো, যার কারণে হচ্ছে মাথাটা আলাদা হয়ে যায় এবং ভাই ওই যে ব্লাডটা বের হয় ওর বডি থেকে, তো ওই ওই যা মানে ওই স্টারটা কোন একটা মানে অংশ ফিল আপ করে দেয় ওই ব্লাড দিয়ে দিয়ে হচ্ছে ভাইয়া সামথিং কিছু একটা পড়তে থাকে, বলতে থাকে, বলে যে তুমি আসো আমি তোমার জন্য ওয়েট করছি, দেন হচ্ছে আরও কিছু কিছু সামথিং ওর কাছে একটা বই টাইপের ছিল ওই টাইপের ওই মানে ওই জিনিসটা দেখেও আরও বলতে থাকে। এই টাইমে ভাইয়া ঠিক ওই সামনে একটা পর্দা ছিল, পর্দার আড়াল থেকে কেউ একজন কথা বলে ওঠে, কী হয়েছে কী সমস্যা হঠাৎ আমাকে ডাকলে। তো বলে যে মানে তখন ও পিছন থেকে বলে তোমাকে ডাকলাম তোমাকে তো আমি ডিস্টার্ব করছি না, তোমার ভালোর জন্যই তো বলছি, তো শোনো আমার একটা ঝামেলা হয়েছে আমার এই এই প্রবলেম, জাস্ট ওর একটা প্রবলেম শেয়ার করে যে এই আমার এই ঝামেলা হচ্ছে তুমি কিছু একটা করো। তখন হচ্ছে বলে ঠিক আছে তাহলে তুই তোর ভাইয়ের সাথে একবার কথা বলে নিস। ওর মানে ভ্যাস এরপরে ওই মানে ওইখান থেকে আর কোনো আওয়াজ টাওয়াজ আসে না, ঠিক হয়ে যায়। তো তখন হচ্ছে ভ্যা পরের দিন সকালে শোনা যায় ওর হচ্ছে এরকম ভাইটা মানে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো ওর কাছে জিজ্ঞাসা করা হয় যে এরকম বলা হলো যে তোমার মানে ভাইকে ভাইয়ের সাথে কথা বলে নাও, আবার হঠাৎ এই জিনিসটা হলো, বললো যে অ্যাকচুয়ালি কি আমি যেই জিনিসটা রিমান্ড করেছিলাম ওর কাছে এই জন্য ওই ম্যাককাওটা ওকে বলি দেওয়াটা মানে এনাফ না, তো ও হচ্ছে যার কারণে আমার ভাইকে নিয়ে নিল। আর হচ্ছে আমি বললাম যে তোমার এখন মানে কি তোমার মানে ভাইয়া অবাকজনক ছিল যে ওর ভাই ও ওর ভাইকে হারিয়েছে বাট ওর মুখে কোনো দুঃখের কোনো ছাপ নেই, জাস্ট ও ওর মতোই আছে। এই টাইপের জিনিস দেখার পরে আমি বললাম যে তাহলে তোমার এই যে তোমার হাত কাটছো ধীরে ধীরে তো এটা লাস্ট স্টেজটা কি হতে পারে? বলে যে কি বলো লাস্ট স্টেজ, আমি তো আমার প্রভুর জন্য জানও দিয়ে দিতে পারি, ও মানে ও আমার সব, ও আমি দেখো আমি যা বলি তাই হয়, তো ও তো মানে ও আমার এত কথা শুনে, আমি ওর জন্য জানটা দিতে পারবো না অবশ্যই।
তারপর কি হলো?
তো হচ্ছে ভাইয়া এরপরে মানে এরকম চলতেই থাকে, ওর ও এই টাইপের যা বলে তাই হয়ে যায়। আর একটা টাইমে শোনা যায় যে ভাইয়া ছেলেটা মারা গেছে, হঠাৎ করেই চাষে একদিন শুনি যে ও মারা গেছে। তো ভাইয়া ও যখন হচ্ছে মানে ওর বডিটা যখন আনা হয়, জাস্ট দেখেছিলাম যে ওর মুখের ভিতর থেকে ওর বাঁ হাতটা ঢুকিয়ে মানে খাড়ের পেছন থেকে বের করলে যেরকম অবস্থাটা হয়, ঠিক মানে প্রচন্ড বিদঘুটে অবস্থা ভাইয়া, এবং মুখের ভেতর থেকে নিয়ে পেছন দিয়ে বের করা হাতটা, এবং এই অবস্থায় ওর লাশটাকে রাখা, কোনো মতে ঢেকে দেওয়া। আমি জাস্ট মানে দেখে ওইখানে জাস্ট এক নজর দেখেছিলাম ভাইয়া, এবং এত ভয়ানক ছিল বিষয়টা। ওর এক হাত তো মানে অর্ধেক ছিলই না, আর সাথে এই মানে এই জিনিসটা ছিল, এবং এটা দেখার পরে মানে বুঝে গেছিলাম যে ব্যাপারটা আসলে কোনো সাধারণ বিষয় ছিল না। এবং চার্চে যারা আরও অনেকে ছিলেন তারাও বুঝেছিলেন যে অ্যাকচুয়ালি কোনো স্বাভাবিক কিছু ছিল না। পরে তারা অনেক কিছু খুঁজেছিলেন, বাট তেমন কিছুই পাইনি ভাইয়া। এটাই ছিল আমার স্টোরি।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে অনেকেই লিখছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে শাহরিয়ার আহমেদ সোহাগ আমাদের সাথে আছেন, এবং তিনি লিখেছেন যে ভিডিও ফুর্তি অ্যাপ ইজ পারফেক্ট ফর, আচ্ছা তিনি বলছেন যে সবার জন্য এটা খুব ভালো, এবং হি ইজ লিসনিং ফ্রম মালদ্বীপস, সেটা তিনি জানিয়েছেন আর কি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাগর, এছাড়াও আরিফ হাসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সিফাত তাহসান, তিনি লিখেছেন ভয় করছে। আমাদের সাথে আছেন আতাউর রহমান রাজন, তিনি জানিয়েছেন, জিজ্ঞেস করেছেন ডক্টর, আচ্ছা তিনি জানিয়েছেন যে আফনান ভাই কবে আসবেন, ডক্টর আফনান ভাই না ডক্টর আলিফ গত সপ্তাহে এসেছিলেন, আফনান ভাই মনে হয় এর মধ্যে কোনো একদিন চলে আসবেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সিফাত খান, অপসরী প্রিয়া আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আমাদের সাথে দেখতে পাচ্ছি আফরিন সুলতানা আন্নি, এবং আমাদের সাথে সিফাত তাহসান আছেন আমাদের সাথে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও নাইপারম্যান ইমন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও প্রিন্স শহীদুল মোহাম্মদ রহমতুল্লাহ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও জুবায়ের আহমেদ রোমিও আমাদের সাথে আছেন, আরিং সুলতানা আমি আমাদের সাথে আছেন, জান্নাতুল ফেরদৌস প্রিয়া আছেন আমাদের সাথে, মেহেদী হাসান এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জুবায়ের আহমেদ রোমিও আমাদের সাথে, মোহাম্মদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, মিল্টন হাসান তুহিন সহ আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের ঘটনা পাঠানোর জন্য, আপনাদের কমেন্ট করার জন্য। আমরা চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসছেন সেটা একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আপনার থার্ড নাম্বার যে ঘটনাটি, ছোট্ট ঘটনা যেগুলো আমরা একটু শুনে আসি।
ধন্যবাদ ডক্টর ভাই, আমি রায়ান তেজগাঁ থেকে। আমার এখনের যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমার নানার বাসার কেন্দ্রিক একটা ঘটনাই। আমি একদিন বিকালবেলায় ছাদে হাঁটছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে নানা বাসার পাশের যে বিল্ডিংটা ওটার ছাদে একটা ঘুড়ি এসে পড়ল। তো আমি নানা বাসা থেকে নেমে ওই বিল্ডিংটাতে যাবার জন্য যখন সিঁড়ি দিয়ে উঠছি, তো অলমোস্ট যখন চাপতলায় উঠে গেছি, তো আমি সিঁড়ির জানালা দিয়ে একটু নিচের দিকে দেখলাম যে কীরকম দেখা যায় উপর থেকে নিচটা। তো অল অফ এ সাডেন আমি যখন ঘুরলাম ছাদের দিকে উঠবার জন্যে, হঠাৎ করে দেখতে পাচ্ছি যে চারদিক একেবারে বন্ধ, চারদিকে শুধু দেয়াল, কোনো সিঁড়ির অপশন নাই, এবং একেবারে বদ্ধ একটা জায়গা। আমি গ্লাসের দিকে বেশ কয়েকবার ধাক্কা দিলাম, ওয়ালে ধাক্কা দিতে থাকলাম, বাট কোনো দিকেই কোনো আমি পথ পাচ্ছি না উপরে যাবার বা নিচের দিকে যাবার। এরপরে যখন আমি আবার ঘুরে সিঁড়ির ওই জানালার দিকে ফিরলাম, এরপর হঠাৎ করে ঘুরে আবার দেখি ঠিক আগের মতোই উপরে ওঠার সিঁড়িটাও দেখতে পাচ্ছি, নিচে যাবার সিঁড়িও দেখতে পাচ্ছি। তো এই অবস্থাতে আমার মধ্যে আর কোনো মানসিকতা কাজ করলো না যে আমি আবার ছাদে যাই, ওই অবস্থাই নাই তখন। আমি দৌড় দিয়ে নিচে নেমে আবার আমার নানার বাসায় চলে গেলাম। এটা ছিল আমার থার্ড ঘটনাটা।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি আমার সাথে লাজিম আহমেদ প্রিয় আমার সাথে আছেন, এবং তিনি বলেছেন যে আজকে কোনো গ্রামের ঘটনা আছে কিনা। আমাদের তো ভূত ম্যাক্সিমাম ঘটনায় গ্রামেরই হয়, তাই না? এবং যারা ঘটনা বলেন, আমি দেখিনি যে কোনোদিন মানে এরকম হয়েছে যে কেউ বলেছেন যে আমি শহরের ঘটনা শুনতে চাই। আই ডোন্ট নো ওয়াই, আমরা সবসময় গ্রামের ঘটনা যারা শহরে থাকেন তারাও নিয়ে আসেন। তো দেখা যাক, এবং আশা করছি যে আপনি আপনাকে আজকে সেটা আমাদের জন্য খুব প্রয়োজন, কিন্তু আমাদের কাছের মানুষটা সবসময় যেটা খারাপ লাগে সেটা বলে দেন, আর যারা ভালো ছেন না তারা সবকিছু ভালো বলেন, সেটা আমরা চাই না, একেবারেই চাই না। আমাদের সাথে আছে দেখতে পাচ্ছি আরো অনেকেই, থ্যাংক ইউ সো মাচ। খালিদ হাসান রাকিব আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এমডি শাহন আছেন আমাদের সাথে, শরীফুল সহ আরো অনেকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তার ঘটনাটি শোনার জন্য আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আরেকবার বলতে হবে।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ওমর ফারুক।
জি,
আমি এসেছি মিরপুর 12 থেকে। ভাইয়া, আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা একটা গ্রামের ঘটনা, মানে এটা হচ্ছে আমার, আমি যে গ্রামে থাকি ওই গ্রামেরই। তো এটা হচ্ছে পিরোজপুর জেলার জিয়ানগরের মধ্যে পড়েছে, গ্রামটার নাম হচ্ছে পট্টাশি গ্রাম।
আচ্ছা।
তো আমাদের ঘটনাটা যেটা ঘটেছে, আমাদের আমাদের বাসা থেকে ইমিডিয়েট কাছে ওই বাড়িটা, তো ওই বাড়িটা ছিল হচ্ছে ভাইয়া মানে একটা ছাড়া বাড়ি টাইপের, মানে বাড়িটা অনেক বড় একটা বাড়ি, শুধু গাছপালা দিয়ে ভরা, আর বাড়িটার মধ্যে দুটো ঘর ছিল, একটা ঘরে কেউ থাকতো না, তারা হচ্ছে শুধু ঘরটা ছিল, ঘরের যে লোকজনগুলো তারা হচ্ছে গার্মেন্টসে চাকরি করার জন্য চট্টগ্রাম ওখানে থাকে, আর আর যে ঘরটা ছিল ওটা মোটামুটি
কোথাকার ঘরটা একটা আরেকবার সবাইকে বলেন।
এটা হচ্ছে
বলা যাবে,
হ্যাঁ, পিরোজপুর জিয়ানগর, গ্রামটার নাম হচ্ছে পট্টাশি।
গ্রামের ঘটনা বলছিলেন তো সবাই, তো গ্রামের ঘটনা অলরেডি চলে এসে থাকেই প্রতিভূত।
তো হচ্ছে ওই যে বাড়িটার কথা বলছিলাম আমি, বাড়িটা হচ্ছে বাড়িটার সাইড দিয়ে হচ্ছে একটা খাল চলে গেছে, ওই খালের সাইডে হচ্ছে বড় একটা বাগান বাড়ি, বাগান বাড়ির মধ্যে যা যা আছে হচ্ছে সুপুরি গাছ, নাকি গাছ, বাল ছাড়, তারপর কচু ক্ষেত, এরকম বড় দু একটা পুকুর আছে, মানে বাড়িটার মধ্যে যদি হচ্ছে দিনের বেলাও কেউ ঢুকে অন্ধকার একটা ভাব, বা হচ্ছে পাখির ডাক, মানে খুব একটা ভয়ানক একটা ভাব আছে। তো ওই বাড়িটায় থাকতো হচ্ছে দুজন থাকতো, মানে মুরব্বী থাকতো দুজন, স্বামী আর ওনার ছেলে, দুটো ছেলে, আর ওনার ছেলে মেয়ে টোটাল আমি শিওর বলতে পারছি না, কিন্তু দুটো ছেলে হচ্ছে আমি চিনি যাদেরকে, তার হচ্ছে ওই তাদের বাড়ি থেকে গ্রাম থেকে 5-6 কিলোমিটার দূরত্বে থাকে, ওখানে চাকরি করে।
আচ্ছা।
তো ওই মুরব্বী উনি বাড়িতে থাকে, উনি আর ওনার বউ, তো বাড়িতে থাকার কারণে ওনাকে তো সবকিছু বাড়ির দেখাশোনা করে রাখতে হয়, আর বাড়িটা হয়তো বা তাদের জমি জমির সমস্যা ছিল, এই জন্য বাড়ি করে দেওয়ার জন্য থাকতো। তো সমস্যা যেটা হলো সেটা হচ্ছে যে উনি যে ওনার বাড়ির টিন ছিল, মানে খুব স্বাভাবিকভাবে লাগানো ছিল, তো ঘরের পাশে একটা গাব গাছ ছিল আর কি, পুরনো একটা গাব গাছ ছিল, ওই উনি মানে চিন্তা ভাবনা করলো যে গাব গাছটা কেটে ফেলবেন কারণ ওনার টিনের ক্ষতি হচ্ছে। তো উনি এরকম চিন্তা ভাবনা করলেন, কিন্তু ওই ওই কিছুদিনের মধ্যে উনি রাত্রে স্বপ্নে দেখত যে মানে মুরব্বী টাইপের একজন লোক, দরবেশ টাইপের, স্বপ্নে ওনার সামনে এসে বলছে যে তুমি যে গাছটা কাটতে চাইছো গাছটা কেটো না, কারণ তোমার যেরকম একটা থাকার স্থান আছে, ওটা একটা থাকার স্থান আমার, তো ওটা তুমি কেটো না।
আচ্ছা।
তো উনি ওটাকে সেরকম ইয়ে নিল না, সেটা বলল যে স্বপ্ন, তো উনি গাছটা কেটে ফেলে।
আচ্ছা।
এরপরে ওনার সাথে আর কি যে মেন ঘটনাটা শুরু হয় ওখানেই থেমে যেতে পারতো আর কি। তো হ্যাঁ, ওই যে মুরব্বী উনি ওই দিনের পর থেকেই, মানে ওই দিন রাত্রেই উনি হচ্ছে টের পায় যে ওনার সাথে বাইক মানে বাইরে দিয়ে ওনাকে কেউ ডাকতেছে, এটা ওই দিন শুধু উনিই শুনছে যে ওনাকে ডাকতেছে, তো উনি কেয়ার করেন না, উনি ঘুমায় গেছেন। এরপর দিন 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 ঘটনা বাড়তেছে, যেটা হচ্ছে যে ওনাকে একদিন রাত্রেবেলা 1-1.5টার দিকে ওনাকে হচ্ছে মানে ঘুম থেকে ওনাকে উঠে নেওয়া হয়েছে আর কি। তো ওনার বউ ছিল তো পাশে, ওনার স্ত্রী হচ্ছে হঠাৎ করে দেখতে যে উনি পাশে নেই, উনি চিন্তা করলো যদি বাইরে বের হয় আমাকে তো অবশ্যই নক নক দিবে, বা একা একা তো উনি বাইরে যাবেন এত বড় বাগান বাড়ি। তো উনি ইয়া যে গ্রামে হারিকেন বলে আর কি,
আচ্ছা,
তখন তো কারেন্ট ছিল না, এখনো মানে খুব রিসেন্ট কারেন্ট গেছে, মানে অজপড়া টাইপের একটা গাছ ছিল ওটা। তো উনি হারিকেন নিয়ে নামে নেমে হচ্ছে ওনার মানে আশেপাশে খোঁজাখুঁজি করে একা একা, যখন না পায় তখন হচ্ছে মানে চিৎকার চেঁচামেচি শুরু করে। তো শুরু করার পর আশেপাশে দিয়ে মানুষ আসে, মানুষজন এসে হচ্ছে দেখা যায় যে ওনাদের যে বাগান বাড়িটা, যে গ্রামে ভেয়া ওটাকে মানে ড্যার বলে থাকে আর কি, যা সবাই বুঝবে না হয়তো।
আচ্ছা,
আর শহরে আমরা লেক বলে থাকি।
আচ্ছা,
যে লেক টাইপের কিছু ছিল, তো ওনাকে ওই লেকের মধ্যে পাওয়া যায়। উনি ওই জায়গায় আছেন, মানে খুব খারাপ অবস্থায় আছেন, গায়ে কাদা মাখা পানির মধ্যে। ওখান থেকে ওনাকে রাত্রে উদ্ধার করা হয়। তো উনি কিছুই বলতে পারছিল না, জিজ্ঞেস করার পর যে কি হয়েছিল। তো ওই দিন গেল। তো আর উনি হচ্ছে এবার যখন রাত্রে ঘুমাতো, দেখতো যে আমি বলছি যে ওদের ওনাদের যে ঘরটা ছিল, ঘরটা হচ্ছে খুবই নর্মাল ছিল, নামের ঘর ছিল। কিন্তু উনি ওই রাত্রেবেলা যখন মানে ঘুমাইতো, যে চা তাদের আলো পড়তো, উনি দেখতে পাইতো যে ওনাদের বাড়ির মানে অনেক বড় বড় গাছ ছিল, তো ওই ফাঁকা দিয়ে দেখতো যে কোনো গাছ দিয়ে ওনাকে ডাকতেছে বা ওনার দিক তাকে বিদ্যুৎভাবে হাসাহাসি করতেছে। তো এটা দেখার পর আর উনি এই যে টর্চার টর্চের পর উনি অনেক অসুস্থ হয়ে পড়ছে। এরপর ওনার ছেলে আসছে, ছেলে আসছে ওনার নাতাতি আসছে, সবাই বাড়িতে ছিল। হঠাৎ করে আর একদিন ওরকম মানে ওই দিন রাত্রে কেউ খেয়াল করে না যে উনি নাই। সকালবেলা ফজরের দিকে হচ্ছে ওনার যে নাতি ছিল, নাতি হচ্ছে বাথরুমে গেছে আর কি। আর ভাইয়া, গ্রামের যে কিছু কিছু বাড়িতে এখনো হয়তোবা দেখা যায় যে বাথরুমটা খুবই নর্মাল, মানে হচ্ছে সুপুরি গাছের যে হচ্ছে পাতাটা ওটোটা দিয়ে হচ্ছে মানে চারদিক দিয়ে বেড়া দেয়া আর কি, ওই রকম গাছ দিয়ে করা। গ্রামে এরকম এখনো বাথরুমগুলো আছে। তো ওই টাইপের একটা বাথরুম ওই বাড়িতে ছিল। তো ওই যে ওনার নাতি সকালে ফজরের আগে দেওনি মানে ওয়াশরুমে গেছে, বাথরুমে যাওয়ার পর দেখে যে ওর যে মানে দাদু ছিল উনি ওই বাথরুমের মধ্যে পড়ে আছে, তার সমস্ত গায়ে হচ্ছে ময়লা। তো এটা দেখার পর ও তো সবাইকে ডেকে আনে, ডেকে আনার পর ওখান থেকে উঠানো হয়, গোসল করানো হয়। আজকেও সেম কাহিনী, উনি কিছু বলতে পারতেছেন যে উনি ওই জায়গায় কিভাবে গেল। এরকম হওয়ার পর ভাইয়া এই যে এর মধ্যে আরো দু একদিন ওনাকে এরকম রাত্রেবেলা নিয়ে যাওয়া হয়েছে। তো সবাই এবার ওনার বাড়িতে সবাই চলে আসছে এই কাহিনী শোনার পরে। তো এরপর হচ্ছে ওনাকে হচ্ছে ডাক্তার দেখানো হলো। তো ডাক্তার দেখানোতে কোনো লাভ হয়নি ভাইয়া, উনি হচ্ছে কিছুদিন পরে আস্তে আস্তে করে মানে অসুস্থ হয়ে মারা গেছে। তো ভাইয়া এখানেও ঘটনাটা শেষ হলে কিন্তু পারতো, বাট যেটা শুরু হলো যে উনি মানে মারা যাওয়ার পরে ওই বাড়িতে যেটা হতো, ওনার কিন্তু স্ত্রী ছিল, উনি তো মারা গেল। তো দেখা যেত যে ওনার রূপ নিয়ে, আচ্ছা আচ্ছা আর একটা জিনিস মিস করছি, সরি ফর দ্যাট, সেটা হচ্ছে যে উনি যখন মারা যাওয়া হয় ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিল যে তার ছেলেরা যে শহরে থাকতো ওটা হচ্ছে 5-6 কিলোমিটার দূরে, ওখানে হসপিটালে ওখানে ডাক্তার দেখানোর পর ওখানেরই একটা সরকারি কবরস্থানে মাটি দেওয়া হয়। তো এটা কিন্তু ওনার এই গ্রামের বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে। তো ওখান থেকে উনি তো আর এখানে আসা সম্ভব না, ওনাকে ওখানেই মাটি দেওয়া হয়। কিন্তু যেটা দেখা যায় যে পরের রাতগুলোতে সন্ধ্যার পরেই দেখা যায় যে ওনার আকৃতি ধরে ওই ঘরটার আশেপাশে ঘুরতেছে, ঘরটার মধ্যে উঠতেছে, মানে উঠতে চাচ্ছে, ঘরের মধ্যে উঠতে পারতেছে না কিন্তু ওর আশেপাশে ঘুরতেছে সাদা কাপড় পরা। তো এটা ভাই খুব বাজে একটা সিচুয়েশন হয়ে গেছিল গ্রামে। তখন আমিও ওখানে ছিলাম গ্রামে, তখন আমি ওখানে হচ্ছে অনেক আগের কথা, তো মানে 3-4 বছর হয়েছে, আমি তখন SSC কমপ্লিট করি, তখন ওই যোগ একটা স্কুলে পড়ি আমি। তো ভাইয়া যেটা হতো, সন্ধ্যার পরে ওই বাড়ির আশেপাশ থেকে মানে ওই বাড়ি থেকে একটা গন্ধ বেরোতো, কিরকম কাপড় চুপুর পোড়ালে যেরকম একটা গন্ধ বের হয়, খুবই বাজে একটা গন্ধ ছিল, এরকম একটা গন্ধ বের হইতো। আর উনি ওনাকে যখন মাটি দেওয়া হয়, ওর পর থেকে ওই ঘরে কেউ থাকতো, ওনার বউ হচ্ছে ওনার যে ছেলের ঘরটা ছিল পাশে ওই ঘরে থাকতো। কিন্তু উনি বারবার একটা কথা বলতো যে ওনার বউয়ের নামটা আমি উচ্চারণ করছি না, কিন্তু ওনার বউয়ের নাম ধরে বলতো যে আমি ওকে নিয়ে যাবো, এরকম বলা হতো। তো ভাইয়া এরকম হওয়ার পর পাশের যে বাজারিগুলো ছিল তারাও তো খুব মানে নাঝাল অবস্থা ছিল। তো একটা ছেলে সন্ধ্যা চিন্তা করছে যে প্রত্যেক সন্ধ্যা এরকম হয়তো, আমি একদিন সন্ধ্যা একটু কোরআন তেলাওয়াত করে দেখি। তো ও কোরআন তেলাওয়াত শুরু করছে, এবার হচ্ছে ঘর থেকে ঘোরাঘুরি, ওই ঘরের পাশে এখন আর ঘুরছে না, ওনাদের সীমানা লাস্টে এসে ওকে চিৎকার করে বলতেছে যে তুই কোরআন তেলাওয়াত কর, অফ কর, নাহলে কিন্তু তোর ক্ষতি করে ফেলবো, আমি তোদের কিছু করতে চাচ্ছি না, তোরা জাস্ট ওকে আমারে দিয়ে দে, ওনার স্ত্রীর কথা বলতেছে, ওকে আমারে দিয়ে দে। আর ওকে দেওয়ার কারণ হচ্ছে ভাইয়া ওই যে গাছটা কাটছিল, উনি ওনার স্ত্রীকে জিজ্ঞেস করছিল, বলছিল ওনার স্ত্রীও সেম কথা বলছে যে কেটে ফেলো ওগুলো কি বিশ্বাস করে, এই জন্য ওনার বউয়ের উপর ও ডাকছিল। তো ভাইয়া আর এরকম হওয়ার পর ও আবার কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছে, ও ভয় পেয়ে গেছে আর কি। আর যেটা হয়তো ওই ওই রকম দেখে সন্ধ্যার পরে প্রত্যেকটা ঘরে গ্যাঞ্জাম লাগতো, মানে স্বামী স্ত্রীর মধ্যে কিচ্ছু হয় না সারাদিন, হঠাৎ করে স্বামী মানে স্বামী তার স্ত্রীকে ধূপধাপ মার শুরু করতে চায় রিজন ছাড়া, এরকম শুরু হয়। তো হ্যাঁ, এরকম করতে করতে ওই বাড়ির একজন জামাই ছিল, উনি চট্টগ্রাম থাকতো, গার্মেন্টস চাকরি করতো, উনি এই খবর পেয়ে বাড়িতে আসে। তো উনি সামথিং শুনছে যে হচ্ছে মারা গেছে বা অসুস্থ এরকম, কিন্তু উনি আস্তে আস্তে হয়তো বা রাত 11টার মতো বাজছে, চাঁদনি রাত ছিল, উনি ওই বাড়ির সীমানায়, আমি বলছি কিন্তু যে ওই বাড়ির পাশে একটা খাল ছিল, তো খালটার উপরে সাঁকো আছে, সাঁকো পার হয়ে উনি বাড়িতে ঢোকা মানে ঢুকতে হয়, উনি যখন সাঁকো পার হয় তখন দেখে যে ওই যে মুরব্বী ছিল আর কি, যে মারা গেছে, উনি ওনার সামনে এসে দাঁড়াইছেন। কিন্তু অদ্ভুত ছিল যে ওনার সাইজটা ছিল একটু ডিফারেন্ট, খাটো টাইপের ছিল, কিন্তু উনি যখন ঢুকে ফর্মালিটি মেডেন সালাম দিল, সালামের উত্তর দেয় না, কিন্তু উনি আস্তে আস্তে করে লম্বা হচ্ছে, ফার্স্টে ছিল এক হাইট, পরে হাইট বাড়তেছে। তো এইটা দেখে উনি হচ্ছে মেনে নিতে পারে নাই, উনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, পরে ওনার জ্বর হয়ে ওনার অবস্থা খুব খারাপ হয়ে যায়। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছিল যে ওনাদের যে ফ্যামিলিরা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ভয় পাচ্ছে না, পুরো গ্রামবাসী একটা ইয়ার মধ্যে ছিল, আতঙ্কের মধ্যে ছিল, সন্ধ্যার পরে কেউই বাইরে বেরোতে পারতো না। তো এরপর ভাইয়া সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এইটাকে কিছু একটা করতে হবে। তো এরপর ওখানে দুজন কবিরাজকে নিয়ে আসা হয়, আর আমাদের ওখানে বাজারে একটা মসজিদ আছে, মানে ওই মসজিদের ইমাম সাহেবকে খবর দেওয়া হয়। তো উনি ফার্স্টে রাজি হয়, তারপরে দুই তিনজন মিলে আর কি ওই বাড়িতে সন্ধ্যা একটা ইয়া করে, আসর করে, আসর অনেক গ্রামবাসী ছিল ওখানে, আসর করার পর হচ্ছে সামথিং কিছু হচ্ছে, তারা দোয়া পড়লো, আর হচ্ছে মানে লোহা রড টাইপের ছিল অনেকগুলো, ঝাড়ু এইসব অনেক কিছু ছিল। তো ওনারা একটা গোল একটা ইয়া দিয়ে ওখানে টাইরোসাইড ইয়া দিছিল আগাগুন দিয়ে, তারপর ওখানে হচ্ছে ওকে হাজির করা হয়, মানে কিছু দেখা যায় নাই, কিন্তু আওয়াজ আসছিল ওখান থেকে, আর ওখানের যে আগুনটা ওটা নিভে গেছিল আর কি। এরপর বলা হয় যে তুই কেন আসছিস, তো ঘটনাটা পুরোই বলে যে এরকম এরকম হয়েছিল, আমি নিষেধ করার পর হয়েছে, তারপর ওকে চলে যেতে বলা হয়, ও কোনোভাবেই যেতে চায় না, লাস্ট টাইম মানে দোয়া দুরুদ পড়ার কারণে। তারপর বলে যদি কী কী নিয়ে যাবি, তারপর বলে যে এই বাড়ির যে বড় গাছটা আছে, এই গাছের আমি ডালটা নিয়ে যাব, ওটা হচ্ছে সিরেজ গাছ ছিল আর কি। তো এরকম অনেক কিছুর পর ওখান থেকে ছোটদের সরায় দেওয়া হয়, তারপর কিছুক্ষণ পরে মানে সব কিছু ঠান্ডায় ছিল, একটা ঝড়ের মতো আসে আর কি, আর ওই যে গাছটা ছিল, গাছের একটা ডাল নিয়ে চলে যায় আর কি। তো এরপর থেকে ওই বাড়িতে এখন কেউ নাই, কিন্তু ও বাড়ির আশেপাশে এরকম কোনো সমস্যা এখনো পর্যন্ত নেই, কিন্তু তখন এটা খুব প্রচলিত ছিল, মানে সবাই জানে ব্যাপারটা এক এখনো, যারা ওখানে ওই টাইমটা ছিল আর কি।
ধন্যবাদ আপনাকে, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে তার আগে আমরা কিছু কমেন্ট পড়ে ফেলতে চাই। আমাদের দেখতে পাচ্ছি যে প্রিন্স নাটক থেকে শুনছেন, আমাদের সাথে আছেন, তিনি আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি শরীফুজ্জামান, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তানভীর আহমেদ রিফাত, আমাদের সাথে আছেন নুসরাত জাহান সুমাইয়া, এ কে আচ্ছা আমাদের সাথে আছেন এম ডি আকাশ, এছাড়াও শামিমা আনসারি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এম ডি রাশেদ রেশাদ খান, এবং আমাদের সাথে আছেন প্রিন্স শহীদুল রাজীব হোসেন পি কে, আমাদের সাথে আছেন আশিক মোল্লা, আমাদের সাথে আছেন এম ডি আচ্ছা আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি হাসিবুল ইসলাম, এছাড়াও আমাদের সাথে আছেন নাইম, আছেন আমাদের সাথে সাকিব স্তানিয়াত, আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শরীফ মাহমুদ, আমাদের সাথে আছেন তাহিদ কবির, আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি শাওন মল্লিক মালিক, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সাব্বির আহমেদ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি প্রিন্স, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জোবায়ের আহমেদ রোমিও, আছেন জে বি বিশ্বাস, অরণ্যের ইতিকথা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মার্জিয়া জাহান, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মাহমুদুল হাসান, আছেন আমাদের সাথে আল মামুন সহ আরো অনেকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও ফেসবুকের যে পেজটা আছে ভিডিও ফুটির, সেই পেজে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন সিফাত হাসান, এবং আমাদের সাথে আছেন আতিক আফ্রিদি, সৌদি আরব থেকে তিনি শুনছেন, এবং তিনি বলছেন যে আচ্ছা সৌদি আরব থেকে তিনি কীভাবে শুনবেন এটা জানতে চেয়েছেন, তার মানে তিনি শুনছেন না এই মুহূর্তে, তাহলে আমি কীভাবে বলবো, রিপ্লাই দিয়েছেন একজন, সম্ভবত আপনাকে জানিয়ে দিয়েছেন, হ্যাঁ অ্যাপ দিয়ে, রাইট 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 রাইট, সেভাবেই শুনবে, সবচেয়ে সহজে শোনা যাবে আর কি। আমাদের সাথে আরো অনেকেই আছেন, তবে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব একটা অডিও ক্লিপে, এবং সেই অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। Stay tuned for your food FM and do food day.
Food FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
আসল ভাই আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন আপনারা সবাই। আমি মিশুক, বার্সেলোনা স্পেন থেকে। আজকে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো এখানে আমার একটা ফ্রেন্ড, নাম হচ্ছে সবুজ, বাঙালি, আমরা একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। তো যখনই সময় পাই আসলে আমরা ট্রাই করি যে নতুন কোনো প্লেস এক্সপিরিয়েন্স করার জন্য। তো লাস্ট মানডেতে 1 এপ্রিল কাজ শেষে ইউনিভার্সিটি থেকে এসে তারপর আমরা দুজনে চিন্তা করলাম যে আজকে একটা নতুন কোনো একটা প্লেসে যাবো। এখানে রাসেল ভাই বার্সেলোনা যে মেইন যে সেন্টারটা, একটু বলে রাখি, আপনারা হয়তো অনেকেই জানেন, সেন্টারটা বেশ ভালোই সমতল। আপনি সেন্টারের বাইরে যে এরিয়াগুলা বেশ পাহাড়ি, এখানে সমতল খুব একটা নেই, অনেকটা পাহাড়ি এরিয়া। তো আমরা ওরকমই একটা জায়গা, এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে পার্ক দে মনচুইক, আপনারা হয়তো অনেকেই জানেন। তো আমার যে ফ্রেন্ড সবুজ, ও হচ্ছে গুগল থেকে এটা সার্চ দিয়ে বের করছে যে আমরা ওখানে গেলে ভালো হবে, ওখানে অনেক জনশূন্য বা মানুষ একটু কম থাকে কম্পারেটিভলি, আমরা যে সেন্টার থাকি এখান থেকে অনেক কম্পারেটিভলি মানুষ ওদিকে অনেক কম থাকে। তো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে কাজ শেষে আমরা সন্ধ্যার পরেই আমরা বের হই, সময়টা ছিল এরকম 8:30 মতো হবে। তো ও হচ্ছে গুগলে সার্চ দিয়ে দেখলো যে ওখানে যাওয়ার জন্য হচ্ছে আমাদেরকে 2টা বাস ওখানে যায় নর্মালি, একটা হচ্ছে 50 নম্বর বাস, একটা হচ্ছে 155 নম্বর বাস। তো আমরা গুগলে সার্চ দিয়ে দেখলাম যে 50 নম্বর যে বাস, ওটা যে স্টপেজ, ওটা আমরা যেখানে ছিলাম ওখান থেকে মোটামুটি হেঁটেই যাওয়ার। তো আমরা হেঁটে স্টপেজে গেলাম, স্টপেজে যাওয়ার পরে ওখানে দেখলাম যে ঠিক 50 নম্বর একটা বাস ওখানে দাঁড়ানো। তো আমার কাছে মনে হচ্ছিল যে মানে বাইরে থেকে মনে হচ্ছিল যে বাসটা পুরো খালি। একটু সন্দেহ হওয়াতে আমরা হচ্ছে বাস ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে আমরা আসলে যেদিকে যেতে যাচ্ছি বাসটা ঠিক ওদিকে যাবে কিনা, যেহেতু বাসটা ওখানে দাঁড়ানো আর ভিতরে কেউই নেই, একটু মানে সন্দেহবশত আসলে জিজ্ঞেস করলাম। তো ও ড্রাইভার উত্তর করলো হ্যাঁ বাসটা ওদিকে যাবে। এজল আসলে আমরা দুজনেই বাসে উঠে বসলাম, বসে কিছুক্ষণ পরেই 2 থেকে 8 মিনিট পরে বাসটা ছাড়লো। তো আস্তে আস্তে রাসেল ভাই একটু আগে বলেছিলাম যে নিচ থেকে বাসটা হচ্ছে উপরের দিকে যাচ্ছিল, খুব ভালো লাগতেছিল যে খুব এনজয় করতেছিলাম সময়টা, আর যেহেতু বাসটা পুরো ফাঁকা। তো রাসেল ভাই হঠাৎ করে আমি চিন্তা করলাম যে কয়েকটা ছবি তুলব, তো আমি হচ্ছে আমার সিট থেকে দাঁড়িয়ে আমি কয়েকটা ছবি তোলার জন্য দাঁড়ালাম। তো হঠাৎ করেই রাসেল ভাই, আমি একটা ছবি অলরেডি আমার ক্যাপচার করা হয়ে গেছে, কিছুক্ষণ পরেই যখন আমি পরে ছবি নিতে যাব তখন হঠাৎ করে রাসেল ভাই খেয়াল করলাম যে একবারে মানে পেছনের সিটে একজন ভদ্রমহিলা বসে আছেন। তো বয়স আনুমানিক 60 থেকে 65 এরকম হবে, পাশে একটা কুকুরের বাচ্চা। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে ভদ্রমহিলা একটু মানে আনইজি ফিল করতেছে বা একটু বিরক্ত হচ্ছে যে আমরা যাতে ছবি না তুলি, ওনার সমস্যা হচ্ছে এরকম। উনি একটা পর্যায়ে হাত দিয়ে কেমন জানি আমাকে একটু ইশারা করে বললো, কিছু বলেনি বাট হাত দিয়ে মনে হয় ইশারা করে বললো যে তোমরা ছবি তুলো না বা তোমরা চুপ করে বসে থাকো, এরকম একটা এক্সপ্রেশন ওনার ছিল। তো আমি আর কিছু চিন্তা না করে আমি সিটে গিয়ে বসলাম। তো সবুজের সাথে বলতেছিলাম, তারপরে একটু বলে রাখি এখানে আসলে আপনারা হয়তো অনেকেই জানেন মানে এখানে বাসে বা ট্রেনে কিন্তু কোনো অ্যানিমাল অ্যালাউড না, নর্মালি আসলে অ্যালাউড না। তা আমি একটু এমনি কিউরিওসিটি বসত আমি সবুজকে বললাম, সবুজ দেখ পিছনে যে ভদ্রমহিলা বসে আছে ওনার পাশে একটা কুকুরের বাচ্চা আছে, তো এটা কিন্তু নর্মালি অ্যালাউড না, কিভাবে? তো সবুজ বলল যে না হয়তো অনেক বয়স্ক মহিলা বা অনেক শখের এই জন্য হয়তো বা অ্যালাউ করছে, আর যেহেতু বাস পুরো খালি। তা আমরা তো তেমন কিছু আর মানে চিন্তা করিনি রাসেল ভাই। আমরা কথা বলতেছিলাম, হঠাৎ করে 20 থেকে 25 মিনিট পর মনে হবে আমরা বাসে ছিলাম, হঠাৎ করে বাসটা থেমে গেল। একটা স্টপেজ ওখানে বাস থেমে গেল। তো আমরা যেহেতু নতুন জায়গা রাসেল ভাই, আমরা আসলে একজাক্ট জানতাম না বা খেয়াল করিনি যে ওখানে কত মিনিট সময় একজাক্ট ওখানে লাগে। তো আমরা ভাবছিলাম হয়তো মানুষ ওদিকে খুব একটা যায় না, হয়তো বা বাস তো এদিকে বাসের সংখ্যা খুব একটা বেশি না, এই জন্য হয়তো বা স্টপেজে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু মানুষ উঠবে। কিন্তু কিছুক্ষণ পর দেখলাম যে বাস যে ড্রাইভার উনি ওনার সিট থেকে উঠে আসলো। তো আমি জিজ্ঞেস করলাম যে আসলে এখানকার ল্যাঙ্গুয়েজের আসলে ভাই একটু বলে রাখি, স্পেন বার্সেলোনাতে কিন্তু এখানে নর্মাল স্প্যানিশের পাশাপাশি কিন্তু কাতালান একটা ল্যাঙ্গুয়েজ ওরা ইউজ করে, যেটা হচ্ছে আমরা আমরা নর্মাল স্প্যানিশ জানি যে কাস্তিয়ানো যেটা, ওটাকে আমরা নর্মাল স্প্যানিশ বুঝি, বাট এখানে আরেকটা ল্যাঙ্গুয়েজ যারা ইউজ করে কাস্তিয়ানো, যেটা এখানে একটা স্টেট আছে কাতালান স্টেট, আপনারা তো মনে হয় জানেন যারা হচ্ছে কাস্তিয়ানো থেকে কাতালান থেকে ওরা কাতালান যে ল্যাঙ্গুয়েজটা ওরা ওটাকে প্রেফার করে বেশি। তো আমি তো আমরা কাস্তিয়ানো আমরা মোটামুটি বলতে পারি, চলার মতো বলতে পারি। তো আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম যে স্টেশন উল্টিমো, এইটাই কি শেষ স্টপেজ কিনা? তখন ড্রাইভার বললো যে হ্যাঁ উল্টিমো, মানে যদি বাংলা বলি আমি যে এইটাই হচ্ছে মানে লাস্ট স্টপেজ। তো আমরা যাক তাড়াহুড়ো করে বাস থেকে নেমে গেলাম, আমরা পিছনে খেয়াল করিনি যে ভদ্রমহিলা কি বসে আছে নাকি নেমে গেছে, আমরা খেয়াল করিনি। তো অনেক দূর হাঁটতেছিলাম, প্রায় 5-7 মিনিট হাঁটার পরে সময় তখন ছিল করিতে রাসেল ভাই অ্যারাউন্ড 9:30 হবে। তো রাত যেহেতু রাসেল ভাই অনেক হয়ে গেছে আর পাহাড়ি রাস্তা আসলে একদমই ওখানে মানুষ জনশূন্য বললেই চলে, অনেকক্ষণ পর পর একটা গাড়ি যায় বা একটা বড় 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 যে লরিগুলো থাকে ওগুলো দুই একটা যায়, এমনিতেই খুব একটা মানুষ নাই বললেই চলে। কিছু ভয়ও লাগতেছিল রাসেল ভাই, আর একটু বলে রাখি রাসেল ভাই আমরা একটা ফুটবল নিয়ে গেছিলাম সাথে করে, যে সময়টা একটু এনজয় করবো, যদি কোনো সমতল জায়গা থাকে আমরা ওখানে একটু সময়টা এনজয় করলাম দুজনে মিলে। তো যাক আমরা ফুটবলটা ও বের করলো, বের করার পরে আমরা দেখতেছিলাম যে আসলে আমরা একজাক্ট যেই ডিরেকশনে মানে যেই প্লেসটাতে আমরা যেতে চাচ্ছি, ডিরেকশনটা আসলে আমরা যেখানে এখন বর্তমানে আছি ওখান থেকে একজাক্ট কত সময় লাগবে। তো কিছু দূর হাঁটার আরো কিছু দূর হাঁটার পরে হঠাৎ করে দেখলাম যে রাস্তার পরে ওখানে রাস্তার কিন্তু ইন্ডিকেশন থাকে যে আপনি কোন দিকে কোন রাস্তা গেছে, এরকম ইন্ডিকেশন দেওয়া থাকে। তো কিছু দূর পরেই দেখলাম যে একটা ইন্ডিকেশন দেওয়ার আসলে ভাই একটু বলে রাখি, আমরা যেখানে যাবো একজাক্ট আমাদের যে টার্গেটের যে লোকেশনটা ছিল সেটা ছিল এরকম, নামটা ছিল পিজি অলিম্পিকা, নিচে আবার লেখা ওটা নিচে আবার লেখা আনেইয়া অলিম্পিকা, উপরে লেখা পিজি অলিম্পিকা নিচে হচ্ছে আনেইয়া অলিম্পিকা, আর ঠিক ওইটার পাশে আরেকটা ইন্ডিকেশন ছিল এরকম যেটা হচ্ছে আমরা ভুলবশত চলে গেছি, ওটা হচ্ছে ফন্ট দেল ঘাট, নিচেই সেম লেখাটা আনেইয়া অলিম্পিকা যেটা পিজি অলিম্পিকার নিচে লেখা ছিল, জাস্ট উপরে লেখাটা হচ্ছে ফন্ট দেল ঘাট, এরকম একটা নাম ছিল। তো আসলে ভাই মনে করে আমি আসলে দুইটার মধ্যে মানে মিসম্যাচ হয়ে গেছে, আমি আসলে খেয়াল করিনি, আমি বললাম যে ওটার ইন্ডিকেশনটা ছিল বাম দিকে আর আমরা যেখানে যাবো পিজি অলিম্পিকা ওইটা কিন্তু স্টেটে ছিল, মানে আমরা যেদিকে যাচ্ছিলাম ঠিক ওদিকেই ছিল। তা আমি হঠাৎ করে সবুজ করলাম, সবুজ এই যে ইন্ডিকেশনটা আমার মনে হয় আমরা এদিকেই যাবো। তো বললো যে ওকে ফাইন, আমরা মুভ করতেছিলাম, একবারে ওই জায়গাটা মোটামুটি সমতল ছিল, আমরা এতক্ষণ পর্যন্ত ওই জায়গাটা মোটামুটি সমতল ছিল, কিন্তু আমরা যেদিকে যাবো ওই রাস্তাটা পুরোপুরি মানে খাড়া রাস্তা, পাহাড়ে একবার উপরের দিকে উঠতে হয়। তো রাসেল ভাই আমরা মোটামুটি উপরের দিকে উঠতে উঠতে 20-25 মিনিট আমরা হাঁটার পরে হঠাৎ করে আমার কাছে মনে হলো যে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম রাসেল ভাই, সারাদিন কাজ করার পরে তারপরে একটা অনেক ঠান্ডা পড়তেছিল আর একবারে খাড়া রাস্তা খুব ঠান্ডা পড়তেছিল ওখানে। তো আমি হঠাৎ করে সবুজ করলাম, সবুজ আমার মনে হয় আমরা ভুল রাস্তা চলে আসছে, আমার মনে হয় আমরা এই দিকে আসলে আমাদেরকে আসা উচিত হয়নি। তো ও বললো যে তাহলে একটু গুগলে সার্চ দিয়ে দেখি। তো গুগলে সার্চ দিয়ে দেখার পরে দেখলো যে আসলে ভাই আমরা এখানে ওখানে যেখানে আসি ওখান থেকে আসলে আমাদেরকে যেখানে আমরা একজাক্ট যাবো পিজি অলিম্পিকে এটা আসলে অন্য দিকে রাস্তাটা ছিল, মানে আমরা শুরুর দিকে যেখানে যেদিকে যাচ্ছিলাম ওদিকেই ছিল। তো দুজনে অনেক টায়ার্ড, মানে ও আমাকে খুব রাগারাগি করতেছিল যে তুই না বুঝেই একটা রাস্তা চলে আসছিস, এখন রাত তখন আসলে ভাই অলমোস্ট 9:50-10 কাছাকাছি এরকম। তো আমরা আসলে ভাই দুজনে অনেক টায়ার্ড হয়ে গেছি, মানে নিচের দিকে যে নেমে আসবো মানে এরকম এনার্জি পাচ্ছিলাম না। তো হঠাৎ করেই আসলে ভাই আমি ওকে বললাম যে আচ্ছা একটু কিছুক্ষণ আমরা একটু রেস্ট নিই, যদি কেউ আসে তাহলে জিজ্ঞেস করবো যে আসলে ওখান থেকে আমরা যেখানে যাবো একজাক্ট ওখান থেকে কত সময় লাগতে পারে, যদি বেশি সময় লাগে তাহলে আমরা ব্যাক করবো, আমরা ওদিকে যাবো না। তো আসলে ভাই এটা চিন্তা করতে করতে হঠাৎ করেই সবুজ খেয়াল করলো যে আমাদের ফ্রেন্ড আমার সাথে যে ফ্রেন্ড ছিল ও খেয়াল করলো যে আমাদের থেকে ঠিক 10-12 হাত দূরে কোনো একজন মানুষ মানুষ উপর দিকে উঠতেছে, একজ্যাক্ট মানুষ এজ কত বা ছেলে মানুষ না মেয়ে মানুষ আসলে আমরা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারিনি। আমি বললাম যে চল তাহলে আমরা কষ্ট করে আর একটু উঠি, ওনাকে আমরা ধরি, ওনার সাথে কথা বলি, ওনাকে যদি যে অবশ্যই এখানে লোকাল হবে এত রাত্রে তো আর এখানে টুরিস্ট আসবে না। তো আমরা একটু মানে ব্যাগ নিয়ে হচ্ছে ওনাকে ধরার জন্য ওনার দিকে ফিরে যাচ্ছি। যাওয়ার পরে যখন ঠিক ওনার কাছাকাছি যখন গেলাম তখন রাসেল ভাই আসলে চিন্তা করতেছিলাম যে কি বলবো ওনাকে, কারণ এখানে অনেকে আসলে এখানে কাস্তিয়ানো ওরা বুঝে কিন্তু কাস্তিয়ানো ওরা আসলে বলতে প্রেফার করে না, ওরা প্রেফার করে কাতালান। তো আমরা কাতালান আসলে খুব আমরা বলতে পারি না, বাট বুঝি কম বেশি বুঝি। তো আমি কাস্তিয়ানোই বলতেছিলাম যে ওয়েদার আয়ুদারমে এখানকার ল্যাঙ্গুয়েজে বলছি কাস্তিয়ানো ল্যাঙ্গুয়েজ, যেটার বাংলা হচ্ছে এরকম যে তুমি আমাদেরকে একটু হেল্প করবা। তো রাসেল ভাই প্রথমে কথাটা বলাতে সে কোনো উত্তর দিচ্ছে না, তা সবুজ বললো যে মনে হয় বোঝে না এটা আবার বল। তো আমি আবার একটু জোর করে বললাম, সাহস করে বললাম যে স্কুচার মেয়ে পৈদে যাও দার মেয়ে। তো স্কুচার মেয়ে এটা মানে হচ্ছে রাসেল ভাই যে তুমি যে আমাকে শুনতে পাচ্ছ, আমাকে একটু হেল্প করবা, আমি আবারও তাকে বললাম। রাসেল ভাই বিশ্বাস করবেন না কথাটা আসলে শেষ করতে যত দেরি ঠিক কি বলবো, এতটা ভয় মনে হয় রাসেল ভাই। আমি লাস্ট 7 মাস আমি ইউরোপে আসছি, এখানে এতটা ভয় মনে হয় আমার সাথে যে ফ্রেন্ড ও মনে হয় জীবনে পাই নাই, আমিও পাই নাই। রাসেল ভাই আমরা ঠিক যেই মানুষটাকে আমরা বাসে দেখে আসছি যে বুড়ো মানুষটি বৃদ্ধ মহিলা, ঠিক ওই মানুষটাই এখানে, তিনি উপরের দিকে উঠছেন হঠাৎ করে আমাদের দিকে তাকিয়ে। তো ভাই মানে বিশ্বাস করবেন না কতটা ভয় পাইছি আমরা। একে তো রাসেল ভাই অনেক টায়ার্ড, মানে আর প্রচন্ড ঠান্ডা পড়তেছিল, অনেক ঠান্ডা বাতাস, মানে কথা বেরোচ্ছিল না মুখ দিয়ে। তিনি একটা একটা কথাই শুধু বললেন যে তিনিও মোল্ড করাদ, এটার মানে হচ্ছে রাসেল ভাই এটা উনি কাতালান বলছে, আমরা আসলে একজাক্ট তখন অর্থটা বুঝিনি যে উনি কি বলছে। তো মোটামুটি বুঝছি যে এরকম যে তোমরা এদিকে এসো না বা এরকম নেগেটিভ কোনো একটা কিছু বলছে, রাসেল ভাই এটা আসলে বাংলাটা হচ্ছে এরকম কাতালান যে ল্যাঙ্গুয়েজটা এটা হচ্ছে তিনিও মোল্ড করাদ, যে মানে হচ্ছে তোদের অনেক সাহসী, তোরা অনেক সাহসী বা তোদের অনেক সাহস এরকম কিছু একটা। রাসেল ভাই প্রচন্ড ভয় পাচ্ছিলাম, আসলে কি বলবো বুঝতেছিলাম না। তো হঠাৎ আমি সবুজ করলাম, সবুজ ওই মানুষটাই ওখানে, আমরা যে মানুষটাকে যে মহিলাকে আমরা বাসে দেখে আসছি ওই মহিলা এখানে। রাসেল ভাই এটা আসলে মানে অবাক করার মতো যে একটা বৃদ্ধ মহিলা যার বয়স হচ্ছে 60-এর উপরে সে বাস থেকে কখন নামলো, আমরা কিন্তু বাসের সামনের দিকে বসছি, তো আমরা কিন্তু ওনার আগেই নামার কথা কিন্তু উনি পেছনে বসছে। রাসেল ভাই আমরা নেমে বের হয়ে গেছি, উনি কখন নামতে আমরা ওনাকে দেখিও নি, আর উনি যদি নেমেও থাকে তাহলে উনি নিশ্চয়ই হেঁটে আসলে আমরা যে পথ দিয়ে আসতাম ওখান দিয়ে আসছি ওখান দিয়ে আসার কথা, কিন্তু এই বৃদ্ধ মহিলা ওখান থেকে আমাদের আগে এসে এই খাড়া পাহাড়ে এইভাবে উঠে যাবে রাসেল ভাই, এটা আসলে কোনোভাবেই বিশ্বাস করার মতো না। আর এই জন্যই বেশি ভয় পেয়ে গেছিলাম রাসেল ভাই আমরা যে এটা কিভাবে সম্ভব, একজন বৃদ্ধ মহিলা বয়স 60-এর উপরে তিনি ওখান থেকে আমাদের আগে হেঁটে এসে তিনি উপরের দিকে যাচ্ছে। রাসেল ভাই প্রচন্ড ভয় পাচ্ছিলাম, আমি ওকে বলতেছি আমি সবুজকে বলতেছিলাম সবুজ কি করবো, এটা বলতেই রাসেল ভাই ও বলতেছে দোয়া টোয়া যা পারিস পর আল্লাহ আল্লাহ কর। রাসেল ভাই এই কথাটা সবুজ আমাকে বলার সাথে সাথেই আমরা পুনরায় মহিলার দিকে আবার তাকালাম যে ভদ্রমহিলার এখন বর্তমান অবস্থানটা কোথায়। রাসেল ভাই বিশ্বাস করবেন না সব মিলিয়ে মনে হয় 30 সেকেন্ডস হবে আমরা তাকিয়ে দেখি যে ওখানে কেউ নেই, কিছুই নেই, মহিলাও নেই, কোনো মানুষের কোনো অস্তিত্ব ওখানে নেই। ওই দিন 30 সেকেন্ডস রাসেল ভাই কিভাবে একটা মানুষ কিভাবে 5 থেকে 7 হাত ওনার সাথে আমাদের সাথে তখন মানে ডিস্টেন্স ছিল, এই সময়ের মধ্যে উনি কিভাবে এখান থেকে গায়েব হয়ে গেল। আশেপাশে দুই পাশে হচ্ছে জঙ্গল, উপরের দিকে হচ্ছে খাড়া মানে খাড়া পাহাড়। রাসেল ভাই ওখানে যে সোডিয়ামের যে লাইটের যে আলো ছিল মোটামুটি, এখানে তো আপনারা জানেন যে অন্য দেশগুলোতে মোটামুটি ম্যাক্সিমাম এরিয়াতেই আপনার সোডিয়াম লাইটের আলো থাকে, তো আলো দিয়ে যত মানে দেখা যায় বা আমরা একটু উপরের দিকে হেঁটেও গেলাম রাসেল ভাই কিছুদিন পর্যন্ত দেখেও আসছি যেখানে কোনো মানুষের কোনো অস্তিত্ব নেই রাসেল ভাই। আর আমরা ওখানে একটা সেকেন্ড ওখানে অতিবাহিত না করে আমি বললাম সবুজ করলাম সবুজ আমরা এখনই হচ্ছে এখান থেকে চলে যাওয়া উচিত আমাদের, আর সামনের দিকে যাওয়া উচিত না। তো রাসেল ভাই আমরা হচ্ছে মোটামুটি ভয় নিয়ে কী বলবো, শরীর তো ঠান্ডা হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা পড়তেছিল আর ঠান্ডা বাতাস। রাসেল ভাই আমরা ওখান থেকে হচ্ছে পিছনের দিকে ব্যাক করি, ব্যাক করতে করতে রাসেল ভাই আমরা অনেক দূর পর্যন্ত হাঁটা পরে আমরা যে সমতল যে জায়গাটা বলছিলাম আপনাদেরকে আমরা ঠিক ওখানে এসে পৌঁছাই। তো রাসেল ভাই আমি সবুজকে বললাম যে সবুজ অনেক রাত হয়ে গেছে, তখন অলমোস্ট রাসেল ভাই 10:30 একটু বেশি হবে, 10:40 মতো হবে এরকম। তো অনেকক্ষণ পর্যন্ত আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, রাসেল ভাই কোনো মানুষ নেই, কাউকে যদি জিজ্ঞাসা করবো যে আমরা আসলে কি ব্যাক করবো নাকি কি করবো বুঝতেছিলাম না, যে আমরা এখান থেকে যদি আমাদের যেখান থেকে আমরা বাসে উঠছিলাম না আমাদের যেখানে আসা উচিত ওখানে আমরা কিভাবে আসবো, মানে সবকিছুই আমাদের নিয়ন্ত্রণ। এখানে গুগল ম্যাপ আছে, এখানে বাস স্টপেজ আছে, আমরা চাইলে কিন্তু বের করতে পারি। তো অনেকক্ষণ চিন্তা করার পর রাসেল ভাই মানে ওয়েট করতেছিলাম যে কেউ একজন হয়তো আসলে আমরা হচ্ছে তাকে যত পারি বুঝে বলবো আমাদেরকে যাতে একটু হেল্প করে। রাসেল ভাই অনেকক্ষণ পরে অলমোস্ট 15-20 মিনিট পরে একটা কালো রঙের গাড়ি দেখতেছিলাম যে অনেক দূর থেকে আসতেছে। তো আমি আর ও আমরা দুজনে হচ্ছে মানে হাত দিয়ে হচ্ছে ইশারা করে ইন্ডিকেশন দিচ্ছিলাম। তো একটা সময়ে গাড়িটা আমাদের সামনে এসে থামলো। একজন স্প্যানিশ ভদ্রলোক, সাথে ওনার ওয়াইফও ছিল। তো ওনাদেরকে বুঝে বললাম যে দেখো আমরা এখানে আসছিলাম এরকম 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 একটা ঘটনা আমার সাথে ঘটছে, এখন আমরা আসলে কিভাবে আমরা বাসায় যাবো আমাদের বাসা ঠিকানা বলার পরে। তো ভদ্রলোক আমাদেরকে যেটা বললো যে তোমরা তো মনে হয় এখানকার টুরিস্ট, তো এই সময় আসলে তোমাদের এখানে আসাটা উচিত হয়নি। এটা একটা সুন্দর এরিয়া, ঠিক আছে, বাট তোমাদের এই সময়টায় তোমাদের আসা উচিত হয়নি। তো রাসেল ভাই পরে উনি যেটা বললো যে এখানে 2-3 মিনিট সামনে গেলে একটা বাস স্টপেজ আছে, ওখান থেকে যদি বাস থাকে, উনি বলতেছে উনি শিওর না যে এত রাত্রে এখানে বাস আসে কিনা, উনি শিওর না। তো মোটামুটি রাসেল ভাই এই বলে উনি চলে গেল। আমরা মোটামুটি 2-3 মিনিট রাসেল ভাই সামনে আসার পরে ওখানে একটা স্টপেজ পেলাম। তো স্টপেজের ওখানে একটা রাসেল ভাই এখানে প্রত্যেকটা স্টপেজ একটা কোড নাম্বার থাকে। তো আমি সবুজকে বললাম, সবুজ তুই একটু কোড নাম্বারটা দিয়ে ওখানে দেখ যে এই নাম্বারে বাসটা আসে কিনা। রাসেল ভাই ওই বাসটা ছিল হচ্ছে ওখানে দুইটা বাসই নর্মালি যায়, একটা হচ্ছে 50 নম্বর বাস, একটা হচ্ছে 155 নম্বর বাস। তো ওই স্টপেজটা ছিল রাসেল ভাই 155 নম্বরে। তো রাসেল ভাই ওখানে ও কোড নাম্বারটা দেওয়ার পরে দেখলো যে মানে গুগলে দেখাচ্ছে যে নো ডেটা, দ্যাট মিন্স আজকের জন্য বাস হয়তোবা শেষ নেই, হয়তোবা ওখান থেকে ছাড়েনি, যেখান থেকে বাসটা ছাড়ার কথা হয়তো ওখান থেকে এখনো ছাড়েনি, নতুবা আজকের জন্য কোনো বাস নেই। রাসেল ভাই প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম আমি সত্যি, মানে আমি ওকে বুঝতে দিচ্ছিলাম না যে আমি আসলেই ভয় পাইছি, কারণ তখন অনেক রাত হয়ে গেছে। রাসেল ভাই অলমোস্ট 11:30-12টার মতো তখন হবে। তো এত রাত আর রাসেল ভাই সোডিয়াম লাইটের আলোগুলো আসলে ওরকম আমাদের নর্মাল যে বাসা বাড়িতে আমাদের লাইট থাকে ওরকমও না, মনে হচ্ছে যে মানে সবকিছু অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে, যতটা সময় যাচ্ছে মনে হচ্ছে যে আস্তে আস্তে সবকিছু অন্ধকার হয়ে আসতেছে। অনেক ভয় পাচ্ছিলাম রাসেল ভাই, আমি কি করবো বুঝতেছিলাম না। তো একটা সময়ে এভাবে আমরা ওখানে প্রায় 5-7 মিনিটের মতো দাঁড়াইছিলাম, কোনো বাস রাসেল ভাই ওখানে নেই। পরে আমি সবুজকে বললাম, সবুজ এক কাজ কর, আমরা আমার মনে হয় আমরা মুভ করা দরকার, কারণ আমরা যেহেতু এখানে 5 মিনিট দাঁড়িয়ে না থাকি, আমরা সামনের দিকে 5 মিনিট হাঁটি, যদি কোনো বাস পাই তাহলে তো নেক্সট স্টপেজ থেকে উঠবো, নতুবা আমাদেরকে হেঁটেই যেতে হবে। রাসেল ভাই বিশ্বাস করবেন না, আমার মনে হয় আমরা অলমোস্ট দুজনে 20-25 মিনিটের মতো হাঁটতেছি, কোথাও কোনো নামার মতো কোনো ওয়ে পাচ্ছিলাম না। মনে হচ্ছে যে যেদিকে যে শুধু মানে রাস্তাটা শুধু দীর্ঘই হচ্ছে, মানে পাহাড় থেকে যে নিচের দিকে আমরা দেখতেছি, এখান থেকে অনেক উপর থেকে নিচে দেখতেছি যে আমরা যেখানে মোটামুটি বার্সেলোনা শহরটা পুরোটাই ওখান থেকে দেখা যায়, আমরা যেখান থেকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আর আমরা যেখানে যাব, আমরা হয়তো প্লেসটা আন্দাজ করতে পারতেছি ঠিক এখানে, বাট আমরা নামার কোনো ওয়ে নাই, মানে এতটা জনশূন্য আর হচ্ছে উপর থেকে, মানে একটা হচ্ছে যে পাহাড়ি রাস্তা আর দিনের বেলা হলে রাসেল ভাই কোনো না কোনো কিছু করা যেত, বাট নামার মতো কোনো ওয়ে নেই। রাসেল ভাই আমার যে মানে কতটা ভয় পাইছিলাম, ইউরোপে বার্সেলোনার মতো একটা জায়গা যে এরকম ভয় পাইতে হবে আমাকে রাসেল ভাই, আমরা আসলে দুজনের একজনও আসলে এরকম কোনো কিছু আশা করিনি। তো মোটামুটি রাসেল ভাই হাঁটতে হাঁটতে আমরা প্রায় আরো 15-20 মিনিটের মতো হাঁটি, শুধু রাস্তাটা মনে হয় যেন শুধু দীর্ঘই হচ্ছে, আর সময়ও তো যাচ্ছে, মনে হচ্ছে যে লাইটের আলোগুলো মনে হচ্ছে যে শুধু কমে আসছে, মানে অন্ধকার লাগছে। তো রাসেল ভাই অনেক দূর পর্যন্ত হাঁটার পরে আমরা এরকম একটা জায়গায় মানে এসে পৌঁছাইছি যে মনে হচ্ছে যে আমরা একটা 4টা কর্নার আছে, আমরা মাঝখানে দাঁড়ায় আছি আর আমরা একবার এই পাশ থেকে যাচ্ছি ওই পাশে, আবার ও পাশ থেকে অন্য পাশে, এরকম যাচ্ছি। আমরা পুরো সিঁড়িটাই ওখান থেকে দেখতে পাচ্ছি, রোড গুলো দেখতে পাচ্ছি, মানুষ যাতায়াত করছে, তারপরে বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, সবকিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমরা আসলে কাউকে যে চিৎকার দিয়ে বলবো যে আমরা এখানে আছি আমাদেরকে উদ্ধার করো এরকম কোনো ওয়ে নাই, কারণ এটা অনেক উপরে ছিল, নিচ থেকে জাস্ট ছোট ছোট মানুষগুলো দেখা যায়, রাস্তাগুলো দেখা যায়। তো রাসেল ভাই অনেক দূর পর্যন্ত ঘোরাঘুরি পর আসলে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, আমি আর ও দুজনে অনেক টায়ার্ড। একটা সময় রাসেল ভাই চিন্তা করতেছিলাম যে আজকের রাতটা হচ্ছে এইভাবেই কাটিয়ে দিব, কারণ এছাড়া আর কোনো ওয়ে নাই, দিনের বেলা যদি কোনো বাস আসে বা যদি কোনো মানুষ আসে দেন হচ্ছে হেল্প নিয়ে তারপর বাসা যাবো। রাসেল ভাই অনেকক্ষণ বসেছিলাম, হঠাৎ করে এখান থেকে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে প্রায় 100 মিটার দূর হবে কোনো একটা, মানে আমরা যে বলছিলাম আমরা যে এরিয়াতে দাঁড়াইছিলাম ওখানে 4টা কর্নারের মতো ছিল, কোনো একটা কর্নারে মনে হচ্ছে যে কেউ একজন ওখানে কথা বলছে এরকম। তো রাসেল ভাই বিশ্বাস করিনি যে এত রাত্রে ওখানে, তখন অলমোস্ট 12:30টার মতো বাজে, 1:15টার মতো বাজে, এত রাত্রে এখানে আসলে কোনো মানুষের অস্তিত্ব এইভাবে পাবো? আসলে মানে জানি না আল্লাহ তাআলা কিভাবে আসলে আমাদেরকে এই এইভাবে সাহায্য করতে, আসলে আমরা নিজেরও মানে বুঝতেছিলাম না। তো আমরা মানে খুব তেড়ে গিয়ে ওনাদের দিকে গেলাম, দেখি হয়তো আমার মনে হচ্ছে যে ওখানে মানুষ কথা বলছে, কয়েকজন মানুষ ওখানে কথা বলছে। গিয়ে দেখলাম যে আসলে ওখানে একটা স্প্যানিশ কাপল, ওখানে একটা ছেলে একটা মেয়ে, ওরা আসলে কথা বলছে। আমরা মোটামুটি ওদেরকে বুঝে বললাম যে এইভাবে আমরা এই প্রবলেমে পড়ছি, আমরা এখন আমরা যেখানে যাবো রাস্তা ব্যাপার জায়গাটার নাম হচ্ছে পারাল, আমরা পারাল যাবো, কিভাবে যাবো? তো ওরা বললো যে আমরা মোটামুটি যেখানে আসছি এখান থেকে খুব ইজি, জাস্ট হচ্ছে পাহাড়ের পাহাড় দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে। আমরা এতক্ষণ যেখানে দাঁড়াইছিলাম ঠিক ওখান দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে, জাস্ট আঁকা বাঁকা রাস্তা আছে বাট সেটা বের করে নিতে হবে, কারণ রাস্তা হচ্ছে খুব সরু রাস্তা আর হচ্ছে খুব রিস্কিও। ওরা বললো যে এভাবে এভাবে আমাদেরকে ডিরেকশন দিয়ে দিলো যে একটু সামনে গিয়ে বাম দিকে একটা সিঁড়ির মতো একটা রাস্তা আছে, কিছুদূর পর্যন্ত সিঁড়ি দিয়ে খুব সুন্দর নামা যায়, তারপর হচ্ছে পাহাড়ের রাস্তা, কোনো সিঁড়ি নাই বাট একটু রিস্ক নিয়ে নামতে হবে। ফাসল ভাই কতটা আসলে কি বলবো, তখনকার অনুভূতিটা আসলে বুঝাতে পারবো না ফাসল ভাই, যে তখন রাত অলমোস্ট একটা, এখান থেকে পাহাড় দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে, মানে মানুষগুলো হচ্ছে ছোট ছোট দেখা যায় ফাসল ভাই, অনেক উপরে ছিল। আমি একবার আসলে উচ্চতাটা ঠিক বলতে পারছি না, আমার জানা নেই বাট অনেক উপরে ছিল। তো ফাসল ভাই কি করবো, ওনাদেরকে অনেক থ্যাংকস দিয়ে আছে আমরা দুজনে হচ্ছে মুভ করতেছিলাম। তো নামতে 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 রাস্তা ভাই অনেক দূর পর্যন্ত নামতেছি, মনে হচ্ছে যে রাস্তাই শেষ হচ্ছে না। কিছুক্ষণ পর্যন্ত, কিছুক্ষণ পরে আমি হচ্ছে পড়ে যাচ্ছি, আবার ও আমাকে উঠাচ্ছে, আবার ও পড়ে যাচ্ছে, আমি ওকে উঠাচ্ছি, আবার কোনো একটা সময় দুজনেই পড়ে যাচ্ছি। রাস্তা ভাই বিভীষিকাময় সময় জীবনে এই সময়ে মানে ইউরোপে এসে পার করতে হয়েছে, মানে এক্সপিরিয়েন্সটা আসলে রাসেল ভাই বলে বোঝানোর মতো না। রাসেল ভাই শেষ পর্যন্ত অলমোস্ট 1.5 ঘন্টার মতো আমরা হচ্ছে এইভাবে হচ্ছে পড়ে গিয়ে উঠে গিয়ে এভাবে অনেক কষ্টে আমরা হচ্ছে শেষমেশ পাহাড়টা শেষ করে নিচে নামলাম। পাহাড়টা শেষ করার পরপরই রাসেল ভাই আমরা একটা ওখানে একটা হাইওয়ে ছিল, ওই হাইওয়ের মাঝখানে এসে আমরা ঠিক নামলাম। তারপরে দুজনে অনেকক্ষণ ওখানে বসেছিলাম, প্রায় 10-15 মিনিটের মতো ওখানে বসে চিন্তা করতেছিলাম যে আসলে কি করতে আসছিলাম আর কি হলো। তো রাসেল ভাই তারপর ওখান থেকে আমরা হেঁটেই আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা হেঁটেই ওখান থেকে বাসায় চলে আসি। ঘটনাটা অনেক দীর্ঘ হয়তো হয়েছে, তো আশা করি ঘটনাটা সবার কাছে অনেক ভালো লাগছে। তো দোয়া করবেন আমাদের জন্য যাতে নতুন কোন প্লেস আমরা এক্সপিরিয়েন্স করতে পারি। আর সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
সময় রাত 1:38 শুনছেন রেডিও ফুটের এফএম, আমি রাত্রেল আছি সাথে। এবং এখন আমি টিউটারদের শুরু করি একটু আমাদের কমেন্ট পড়া, আমাদের ঘটনা মোটামুটি শেষ। ফ্রেন্ডরা সবাই মিলে শুনছি, লিখেছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা লিখেছেন হচ্ছে এমডি রকি। ওকে, আমার সাথে আছেন পারভেজ আশুগঞ্জ থেকে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তামিমুল ইসলাম, এছাড়াও এমডি আরিফুর রহমান আমার সাথে আছেন। হসপিটালের ঘটনা চাই, যারা লেখেন ঘটনা, যা পাঠান ঘটনা তাদেরকে বলছি। এমডি লাজিম আহমেদ প্রিয় আমাদের সাথে আছেন, রহিম আহমেদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এমডি আনিসুর রহমান লাভলু, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি মেহেদি হাসান। আচ্ছা, হাসপাতালের ঘটনা কিন্তু অনেকে শুনতে চান, সুতরাং আমি বলবো যে কারো কাছে যদি থাকে তাহলে ডেফিনেটলি সেটা আপনি পাঠিয়ে দিতে, হয়তো ভুল করবেন না। আমাদের সাথে আছেন মাহমুদুল তামিম, রহিম আহমেদ আমাদের সাথে আছেন, প্রিন্স নূর আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরিফুর রহমান, এছাড়াও অর্ণব আমাদের সাথে আছেন, তামিমুল ইসলাম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন রাজীব হাসান মিঠুন, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এম এইচ সোহাগ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরও অনেকেই এই মুহূর্তে যারা আছেন, আব্দুল্লাহ নোমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন রফিকুল ইসলাম আছেন, আমাদের সাথে আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা টুইটারে আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন এবং বাকিটা সময় থাকবেন, এবং এখনও পর্যন্ত অনেকেই লিখে যাচ্ছেন আমাদের সাথে। এবং শান্তা ইসলাম দেখতে পাচ্ছি, হানিফ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এমডি রাজীব হুসাইন পিকে আমাদের সাথে আছেন এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন আমাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এখানে এতক্ষণ পর্যন্ত ছিলেন। আমি একটু ফেসবুকে চলে যাই, আমাদের ফেসবুকের যে রেডিও ফুটির যে পেজটা, আমি সেখানে দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এই মুহূর্তে শুনছেন এবং অনেকেই এই মুহূর্তে শুনছেন এবং লিখছেন, কমেন্ট করছেন। এবং আমি এটাই পেজটা একটু লিঙ্কটা আপনাদেরকে করে দিই, www.facebook.com/radio.furte এইখানে। এবং রাকিবুল ইমতিয়াজ লিখেছেন, আই লাভ ফুরতে ফ্রম আলমগীর হোসেন মেহেদি রাজশাহী দুর্গাপুর থেকে শুনছেন। আল মামুন রাব্বি আমাদের সাথে আছেন, ইমরান আরিয়া আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাব্বির তালুকদার, মুসালিম মায়ান আমাদের সাথে আছেন, আরিফুল ইসলাম রনি আমাদের সাথে আছেন, এমডি ইরফান ইকবাল আমাদের সাথে আছেন, টি আই ইমরান আমাদের সাথে আছেন, এমডি জুবায়েদ আলম আছেন, এবং তিন বন্ধু মিলে তারা শুনছেন আমাদেরকে সেটা জানিয়েছেন। জোহান জন আলভি আমাদের সাথে আছেন, তামিম তানবিন তানবিন এ অন্তর আমাদের সাথে আছেন, এমডি হিমুল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শাহাবুল ইসলাম, এ যে আশিক ইসলাম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি হিমু, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাসেল খান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও নুরুল হুদা, এছাড়াও আছেন শরীফ মাহমুদ সহ আরও অনেকে। আমাদের যে রেডিও ফুটির যে ফুতেফমের যে পেজটা, সেই পেজেও আমি দেখতে পাচ্ছি অনেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। তার মধ্যে আছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে শাহাবুদ্দিন শুভ, তাওহিদ কবির আমাদের সাথে আছেন, প্রিন্স শহীদুল আমাদের সাথে আছেন, জি এম ইমরান আমাদের সাথে আছেন, আশিক সোহাগ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রুবায়ের আহমেদ রোমিও, এছাড়াও আছেন মীর সাব্বির, নুসরাত জাহান আমাদের সাথে আছেন, তাওহিদ কবির আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নাবিল, এছাড়াও আছেন আমাদের সাথে প্রিন্স শহীদুল, সারথী আনন্দ বিলাস আমাদের সাথে আছেন, সামিয়া শারমিন শশী আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শৈবী মিহির আমাদের সাথে আছেন, শরীফ মাহমুদ আমাদের সাথে আছেন, মিশকাত রহমান, প্রিপন বিদি আমাদের সাথে আছেন, সিয়াম রামিস আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও রিয়াজুল ইসলাম রাজ সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা ফেসবুকে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং আপনাদের বিভিন্ন কথা আমাদের, আপনাদের বিভিন্ন মতামত আমাদের জানিয়ে দিয়েছেন। আমাদের এই ফেসবুকের এই পেজটার লিঙ্কটা ছিল www.facebook.com/footfm.rafel এবং সেখান থেকে আমরা শুনে আসলাম। এখন যেটা করবো সেটা হচ্ছে আজকে বিদায় নেবার পালা, তবে তার আগে জানিয়ে দিই আমাদেরকে কীভাবে ইমেইল করবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে footfm@radiofurti.fm which is bhwtfm@radiofurti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাগুলো আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। টাটা।
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।